ধন্যবাদ ভাই নেবিল, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ভাই নেবিল, আপনাকে অনেক ধন্যবাদ।
সুপ্রভাত বন্ধুরা, আজ সকালে আবার এখানে ট্যাবারনাকেলে উপস্থিত হওয়া একটি সৌভাগ্যের বিষয়। প্রভুর সেবা করার জন্য, বাক্য প্রচারের মাধ্যমে এবং অসুস্থদের জন্য প্রার্থনা করার মাধ্যমে আমি এই দিনটির জন্য খুব কৃতজ্ঞ। আমি বিস্মিত হয়েছিলাম ঠিক যখন আমি ভিতরে আসি, একজন ভাই উঠে এসে বললেন, সুস্থ হয়ে ওঠা অযোগ্য কুষ্ঠরোগীর মতো আমি হতে চাই না। তিনি ছিলেন ভাই রাইট। আমি তার জন্য প্রার্থনা করেছিলাম আর প্রভু তাকে সম্পূর্ণরূপে সুস্থ করেছেন। আর তিনি কাঁদতে কাঁদতে আমার সঙ্গে হাত মিলাতে এসে বললেন, তাকে সুস্থ করার জন্য তিনি প্রভুকে ধন্যবাদ জানাতে চান। তিনি ফিরে এসে ধন্যবাদ দিতে চেয়েছিলেন, এটি চলে গেছে, তিনি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। আমরা সেই সাক্ষ্যের জন্য কৃতজ্ঞ। এবং চার্লি, আপনি আর ভাই জেফ্রিস যদি আপনি চান এখানে আসুন আর এখানে এই আসনগুলি গ্রহণ করুন। আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে যাতে আপনাদের দাঁড়াতে না হয়। সেখানে আরেকজন ভাই, ভাই উড, এখানে চলে আসুন। এখানে বেঞ্চে কিছু জায়গা রয়েছে, আপনাকে সেখানে দাঁড়াতে হবে না। আমি বিশ্বাস করি এখানে কয়েকটি জায়গা রয়েছে, আর হ্যাঁ, আপনারা এই স্থানগুলি নিতে পারেন। আমরা আনন্দিত, আমি বিশ্বাস করি এটা একবার বলা হয়েছিল, তারা আমাকে যখন বলল আমি খুশি হয়েছিলাম। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ভাই, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি খুশি হয়েছিলাম যখন তারা আমাকে বলল, চলো আমরা প্রভুর ঘরে যাই। এটাই খ্রিস্টানদের বিশেষত্ব ও আনন্দ, প্রভুর ঘরে যাওয়া। চারপাশে আজ সকালে আমরা অনেক মিত্রদের দেখে আমি অত্যন্ত উচ্ছ্বাসিত। ওহিও থেকে এখানে ভাই ও বোন ডাউচকে দেখে আমি আনন্দিত। আমি ওহিও থেকে ভাই ও বোন আর্মস্ট্রংকে সেখানে দেখতে পাচ্ছি। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আর ও চারপাশে দেখে আমি অনেককে দেখতে পাচ্ছি, তাদের সকলের নাম বলা কঠিন। বোন হুভার, আজ সকালে ক্যান্টাকিতে আপনাকে দেখে আমরা আনন্দিত। আর চার্লি ও নেলি, ভাই জেফ্রিস এবং তার পরিবার, আর শহরের বাইরে থেকে অনেক লোক এখানে এসেছেন। তাই আমরা আজ সকালে প্রভুতে একটি খুব সুন্দর সময়ে প্রত্যাশা করছি, আশা করছি আমাদের আত্মাকে আশীর্বাদ করার জন্য এবং আমাদের প্রয়োজনীয় বিষয়গুলি প্রদান করার জন্য ঈশ্বর আমাদের সাথে দেখা করবেন। যেমন আমি স্থানটির চারপাশে দেখি, যদি আমি এখানে আমার সমস্ত বন্ধুদের নাম নিতে যাই, সকলের নাম বলতে গেলে আমি বেশিরভাগ সকালের সময় নিয়ে নিব। মণ্ডলীতে ফিরে এসে সবাইকে দেখতে পাওয়া ও সাক্ষাৎ করার জন্য আমি ভালো বোধ করছি। আমরা যখন স্বর্গে যাব তখন কি হবে? আমরা সেখানে অনন্তকালের সেই মহান সময়ে মিলিত হব, একসাথে অনন্ত সহভাগিতায় ঈশ্বরের সিংহাসনের পাশে। আর আমরা সকলেই যে আশীর্বাদ উপভোগ করছি, আমরা সেখানে তার সাদৃশ্যে এবং তার স্বরূপে তৈরি হব, এবং তার আত্মা আমাদের উপর অবস্থান করবে। অনন্তকাল ধরে তার আরাধনা ও সেবা কার্য করার জন্য কখনোই ক্লান্ত হব না। ভাবুন, এমন কিছুই নেই যা আপনি চিন্তা করতে পারেন, যা আপনি করতে চান, কিন্তু এক সময় যখন আপনি এটা করতে ক্লান্ত হয়ে পড়তেন। চার্লি, আমি অনুমান করি আমরা কাঠবিড়ালি শিকার করতে সব থেকে বেশি পছন্দ করি, কিন্তু আপনারা জানেন আমরা এটি করতে ক্লান্ত হয়ে পড়ি। আর আমি পাহাড়ে উঠতে পছন্দ করি, কিন্তু আমি কখনো কখনো ক্লান্ত হয়ে পড়ি। আপনি অন্য কিছু করতে চান। আর আমি গাড়ি চালাতে পছন্দ করি, কখনো কখনো আমি এক ধরনের ক্লান্ত এবং জীর্ণ বোধ করি আর অনুভূতিহীন হয়ে পড়ি। আমি শুধু আমার গাড়িতে বসে স্টিয়ারিং হুইল ধরে রাস্তায় চলতে থাকি। আমি খুব খুশি এই বলতে পেরে যে আমি তাদের একজন, গাইতে গাইতে অথবা অন্য কিছু, স্টিয়ারিং হুইল ধরে পায়ে তাল বাজিয়ে চিৎকার করে গান গাইতে গাইতে। আর ঠিক আছে, কিছুক্ষণ পরে আমি ক্লান্ত হয়ে পড়ি, তখন আমি বাড়ি ফিরে অন্য কিছু শুরু করি। কিন্তু যখন আমরা সেই নতুন রাজ্যে ঈশ্বরের আরাধনা করব, তখন আর কখনো ক্লান্তি আসবে না, এটি অবিরাম একটি আশীর্বাদ হবে। তবে অবশ্যই আমরা তখন পরিবর্তিত হব, আমরা এখনকার মতো থাকব না, আমরা ভিন্ন, আমরা এখন যা আছি তার থেকে ভিন্ন প্রাণী হব, তাই আমরা আনন্দিত। আমি ভাবছিলাম, আমি জানি না আমি কখনো এটি উদ্ধৃত করেছি কিনা, ভাই চার্লি, কিছুক্ষণ আগে আমি তার সাথে ক্যান্টাকিতে ছিলাম আর তিনি বলছিলেন, ভাই ব্রানাম, আপনি কি মনে করেন সহস্রাব্দে আমি আর আপনি কাঠবিড়ালি শিকার করব? আমি বললাম, আমি তা মনে করি না চার্লি। বললেন, ঠিক আছে, আমরা এটি করতে খুব পছন্দ করি। বললেন, আপনি কি মনে করেন আমরা সেটা করব যখন আমরা সহস্রাব্দে প্রবেশ করি? আমি বললাম, না, সহস্রাব্দে কিছুই নিহত হবে না। সে বলল, ঠিক আছে, আমরা এটা পছন্দ করি। আমি বললাম, চার্লি, যদি আমি আপনাকে বলি যে এক সময় আপনি একটি শুকর ছিলেন আর আপনাকে একটি উচ্চতর সত্তায় নিয়ে আসা হয়েছে মানুষ হবার জন্য, আপনি কি পুনরায় ফিরে গিয়ে একটি শুকরের আনন্দ উপভোগ করতে চান? বললেন, না। আমি বললাম, দেখুন, আপনি শুকরের চেয়ে অনেক বেশি ঊর্ধ্বে হবেন এখন। আপনি একজন মানুষ, আপনি আর কখনো শুকর হতে চান না। আমি বললাম, এখন এটিকে 10,000 দ্বারা গুণ করুন, এটি আপনি হবেন। যখন এখান থেকে আপনি পরিবর্তিত হবেন, আপনি আর কখনো মানুষ হতে চাইবেন না। সেটা ঠিক, এটা ভিন্ন কিছু হবে। এই চিন্তার জন্য আমি খুব খুশি, এই জেনে যে একদিন আমরা আরো উপরে উঠব। ঠিক আছে, এখন যদি প্রভুর ইচ্ছা হয় আগামী রবিবার, তারপর আমি একজন বন্ধুর সাথে ওয়াইমিং এ চলে যাব, অথবা আমরা একজন বন্ধুর সাথে আইডা হতে খ্রিস্টান বিজনেসম্যান ভাই মাইনর অর্গান ব্রাইট ভাই ক্লেট সোনমোরের সঙ্গে। এখন পরের সপ্তাহে 7 তারিখে আমি টেক্সাসের ডালাসে ভয়েস অফ হিলিং কনভেনশনে থাকব, আর 7 তারিখ আমার বার্তা প্রদান করার রাত। তারপরে ভাই অর্গান ব্রাইট এবং খ্রিস্টান বিজনেসম্যানদের সাথে আইডা হতে যাওয়ার জন্য আমি ফিরে আসব। আর হয়তো যাওয়ার আগে আমরা মিনিয়াপলিসে এক রাত থাকতে পারি আর একটি খ্রিস্টান বিজনেসম্যানদের প্রাতরাশে। যদি প্রভু চান, পরের রবিবার সকালে আমরা আবার এখানে ট্যাবারনেকালে ফিরে আসতে চাই, যদি তা অনুমোদিত হয় এবং প্রভুর ইচ্ছা হয়। আর আমি বাতাসে ঘূর্ণিবায়ু এই বিষয়ে কথা বলতে চাই, যদি প্রভু চান। এটা সারা সপ্তাহ ধরে আমার হৃদয়ে ছিল। আর অন্যদিন সকালে খুব ভোর 4টার দিকে আমি জেগে উঠলাম এবং আমি এই ভাবনাটি পাই সেই দিন কালভেরিতে। আর আমি সেই বিষয়ে আজ সকালে কথা বলতে চাই, সেই দিন কালভেরিতে। আর এখন এই পাঠের জন্য আসুন, এখন আমরা আমাদের বাইবেল নিই, মতি লিখিত সুসমাচার তার 27 অধ্যায়, আর আমরা 27তম পদ দিয়ে শুরু করব আর এই বাক্যের একটি অংশ পাঠ করব, একটি পটভূমি তৈরি করার জন্য। আর তারপর আমরা শুরু করব বার্তা প্রচারের পরে আমরা অসুস্থদের জন্য প্রার্থনা করতে যাচ্ছি। আর ও এখানে শেষবারের পর আমার নতুন ধরনের সেবা কার্যে এটা নিয়ে আসছি। দীর্ঘ সময় ধরে অন্যান্য সবার থেকে আমার কাছে এই সভা থেকে অধিক সাক্ষ্য এসেছিল। সেখানে এই বিষয়ে কিছু রয়েছে, আপনাকে সে ব্যক্তির সাথে যোগাযোগ করা উচিত, নির্বিশেষে কত আলৌকিক ঘটনা ঘটেছে। কিন্তু দেখুন, নিরাময় ব্যক্তির বিশ্বাসের উপর নির্ভর করে। এখন যদি ব্যক্তির বিশ্বাস থাকে এবং তারা দেখতে পায়, যেমন পবিত্র আত্মা শ্রোতাদের উপর অবস্থান করে বলেন, অমুক অমুক বিষয় ঘটেছে আর তার অমুক অমুক নাম, আর আপনি এই স্থান থেকে এসেছেন, আর আপনি এই কাজটি করেছেন, আর এটি এইভাবে হবে, আর এগুলি সব ঠিক সেইভাবেই ঘটতে দেখেন, তবুও সে ব্যক্তিকে সেখানে বসে উপরে তাকিয়ে বলা উচিত, সেটি ঈশ্বর হতে হবে, আমি আমার নিরাময় গ্রহণ করি। কিন্তু তার পরিবর্তে সেই ব্যক্তি বলে, আমার উপর হাত রাখুন আর আমার জন্য প্রার্থনা করুন যাতে আমি সুস্থ হয়ে উঠি। এখানে আমেরিকায় আমাদের এভাবে শেখানো হয়, আর তাই এটি বিশ্বাস করার জন্য, আর এটা অবশ্যই শাস্ত্রীয়। কিন্তু এখন আমরা আফ্রিকাতে এবং বিভিন্ন জায়গায় দেখতে পাই, ঠিক সেই রকম কিছু ঘটতে দিন, সকল শ্রোতারা একসাথে তাদের আরোগ্য গ্রহণ করার জন্য চলে আসে, কারণ তাদের কিছু শেখানো হয়নি। দেখুন, এমনকি তাদের আরোগ্যকরণের বিষয়ে শেখানো হয়নি। আর যখন তারা তা দেখতে, তারা জানতে পারে যে একজন ঈশ্বর আছেন যিনি জীবিত, আর যদি তিনি জীবিত থাকেন, তিনি পরম, আর তিনি আরোগ্য প্রদান করেন। এটাই কারণ ভিত্তি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে, ভিত্তিসমূহ, যে তিনি একজন আরোগ্য প্রদানকারী, আর লোকেদের আর্গ প্রদান করেন। তারপর যখন তারা তার উপস্থিতি তার মণ্ডলের মধ্যে কাজ করতে দেখেন, তখন তারা বলেন, এটা নিষ্পত্তি হয়েছে, এটাই আমাদের প্রয়োজন। কিন্তু আমাদের শেখানো হয়েছে অসুস্থদের উপর হাত রাখা ইত্যাদি বিষয়গুলি, এই কারণেই এটি আমেরিকাতে এত ভালো কাজ করে না। এখন মনে রাখবেন, পরের রবিবার সকালে প্রভু যদি চান, ভাই নেভিল অবশ্যই এটি ঘোষণা করবেন, সেই বাতাসে ঘূর্ণিবায়ু। এখন আমি আপনাদেরকে প্রথমে শাস্ত্রে মতি লিখিত সুসমাচার 27 অধ্যায় খোলার জন্য একটু সময় দিচ্ছিলাম। আসুন মতি লিখিত সুসমাচার এর 27 পদ থেকে পাঠ শুরু করা যাক। এখন পাঠে মনোযোগ দিয়ে শুনুন। তখন দেশাধ্যক্ষের সেনাগণ যীশুকে রাজবাটিতে লইয়া গিয়া তাহার নিকটে সমুদয় সেনাদল একত্র করিল, আর তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইয়া তাহাকে একখানি লোহিত বস্ত্র পরিধান করাইল, আর কাটার মুকুট গাঁথিয়া তাহার মস্তকে দিল, ও তাহার দক্ষিণ হস্তে এক গাছ নল দিল। পরে তাহার সম্মুখে জানু পাতিয়া তাহাকে বিদ্রুপ করিয়া বলিল, ইহুদীর রাজ, নমস্কার। আর তাহারা তাহার গাত্রে থুতু দিল ও সেই নল লইয়া তাহার মস্তকে আঘাত করিতে লাগিল। আর তাহাকে বিদ্রুপ করিবার পর বস্ত্রখানি খুলিয়া ফেলিয়া দিল। তাহারা আবার তাহার নিজের বস্ত্র পড়াইয়া দিল এবং তাহাকে ক্রুশে দিবার জন্য লইয়া চলিল। আর বাহির হইয়া তাহারা শিমন নামে একজন কুরিনীয় লোকের দেখা পাইল, তাহাকেই তাহার ক্রুশ বহন করিবার জন্য বেগার ধরিল। পরে গলগথা নামক স্থানে, অর্থাৎ যাহাকে মাথার খুলির স্থান বলে, সেখানে উপস্থিত হইয়া তাহারা তাহাকে পিত্ত মিশ্রিত দ্রাক্ষারস পান করিতে দিল। তিনি তাহা আস্বাদন করিয়া পান করিতে চাহিলেন না। পরে তাহারা তাহাকে ক্রুশে দিয়া তাহার বস্ত্র সকল গুলিবাট পূর্বক অংশ করিয়া লইল, যাহাতে ভাববাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়, তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র বিভাগ করে, আমার পরিচ্ছেদের জন্য গুলিবাট করে। সেখানে বসিয়া তাহাকে চৌকি দিতে লাগিল, আর উহারা তাহার মস্তকের উপর তাহার বিরুদ্ধে এই দোষের কথা লিখিয়া লাগাইয়া দিল, এ ব্যক্তি যীশু, যিহুদীদের রাজা। তখন দুইজন দস্যু তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইল, একজন দক্ষিণ পার্শ্বে আর একজন বাম পার্শ্বে। তখন যে সকল লোক সে পথ দিয়ে যাতায়াত করিতেছিল তাহারা মাথা নাড়িতে নাড়িতে তাহার নিন্দা করিয়া কহিল, ওহে, তুমি না মন্দির ভাঙিয়া ফেল আর তিন দিনের মধ্যে গাঁথিয়া তুলো, আপনাকে রক্ষা করো, যদি ঈশ্বরের পুত্র হও ক্রুশ হইতে নামিয়া আইসো। আর সেইরূপ প্রধান যাজকেরা, অধ্যাপক গণের ও প্রাচীন বর্গের সহিত বিদ্রুপ করিয়া কহিল, এই ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত, আপনাকে রক্ষা করিতে পারে না, ও তো ইসরায়েলের রাজা, এখন ক্রুশ হইতে নামিয়া আইসুক, তাহা হইলে আমরা উহার উপর বিশ্বাস করিব। ও ঈশ্বরে ভরসা রাখে, এখন তিনি নিস্তার করুন, যদি উহাকে চান, কেননা ও বলিয়াছে, আমি ঈশ্বরের পুত্র। আর যে দুইজন দস্যু তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইয়াছিল, তাহারাও সেই রূপে তাহাকে তিরস্কার করিল। পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। আর 9 ঘটিকার সময় যীশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। তাহাতে যাহারা সেখানে দাঁড়াইয়াছিল, তাহাদের মধ্যে কেহ কেহ সেই কথা শুনিয়া কহিল, এ ব্যক্তি এলিয়কে ডাকিতেছে। আর তাহাদের মধ্যে একজন অমনি দৌড়িয়া গেল, একখানা স্পঞ্জ লইয়া তাহাতে সিরকা ভরিল এবং একটা নলে লাগাইয়া তাহাকে পান করিতে দিল। কিন্তু অন্য সকলে কহিল, থাক, দেখি এলিয় উহাকে রক্ষা করিতে আইসেন কিনা। পরে যীশু আবার উচ্চ রবে চিৎকার করিয়া নিজ আত্মাকে সমর্পণ করিলেন। আর দেখো মন্দিরের তিরস্কিরণী উপর হইতে নিচ পর্যন্ত চিড়িয়া দুইখান হইল, ভূমিকম্প হইল ও শৈল সকল বিদীর্ণ হইল এবং কবর সকল খুলিয়া গেল, আর অনেক নিদ্রাগত পবিত্র লোকের দেহ উত্থাপিত হইল এবং তাহার পুনরুত্থানের পর তাহারা কবর হইতে বাহির হইয়া পবিত্র নগরে প্রবেশ করিলেন আর অনেক লোককে দেখা দিলেন। শতপতি এবং যাহারা তাহার সঙ্গে যীশুকে চৌকি দিতেছিল তাহারা ভূমিকম্প ও আর যাহা যাহা ঘটিতেছিল দেখিয়া অতিশয় ভয় পাইয়া কহিল, সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। আসুন আমরা প্রার্থনা করার জন্য মাথা নত করি। প্রভু, আমরা জানি আপনি ঈশ্বর, আর এই পবিত্র বাক্য পাঠ করার পরে আমরা এখনো দেখতে পারি যে আপনার চরিত্র পরিবর্তিত হয়নি, আপনি সর্বদাই ঈশ্বর। আর এটি মনে হচ্ছিল যে যীশু কোন সাহায্য পাবেন না, তাকে দুষ্টরা ধরে নিয়ে গভীরভাবে ক্ষত বিক্ষত করেছিল, তাকে থুতু দিয়েছিল, উপহাস করেছিল এবং ক্রুশে বিদ্ধ করেছিল, রক্ত ঝরছিল, মারা যাচ্ছিলেন, আর মনে হচ্ছিল তার জন্য কোনো সাহায্য নেই কোথাও। এমনকি তিনি নিজেই চিৎকার করে উঠলেন, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছো? কিন্তু আপনি সেই মুহূর্তে কাজ করেন যখন অন্য কেউ কাজ করতে পারে না। প্রভু, আমাদের জানার জন্য দেওয়া হয়েছে যদি আমরা কোনো নদী অতিক্রম করতে না পারি, যদি আমাদের কোনো পাহাড় থাকে যা আমরা অতিক্রম করতে পারি না, ঈশ্বর এমন কিছু করতে সক্ষম যা অন্যেরা করতে পারে না। আপনি একজন বিশেষজ্ঞ আপনার কর্মক্ষেত্রে, কারণ আপনি সেই দিন কালভেরির কারণটি জানেন। আপনি ঈশ্বর হয়ে অনন্ত জানতেন এই সময় অবশ্যই আসবে, কিন্তু যখন তা পূর্ণ হল তখন আপনি দেখিয়ে দিলেন আপনি ঈশ্বর। আপনি দেখিয়েছিলেন কে কর্মকর্তা। আপনি পৃথিবী কাঁপিয়েছিলেন আর শুয়ে থাকা পবিত্র ব্যক্তিরা বেরিয়ে আসেন। আপনি রাতের মতো অন্ধকার করে সূর্যকে অন্ধকার করে দিয়েছিলেন, দেখিয়েছিলেন আপনি ঈশ্বর, কিন্তু আপনি এতক্ষণ চুপ করেছিলেন। আসুন এর থেকে আমরা এই উপসংহারে আসি যে যতক্ষণ আমরা ঈশ্বরের আত্মায় গমনাগমন করি, যা ভুল বলে মনে হয় আমরা কালভেরির অভিমুখে চলেছি, ঈশ্বর সঠিক সময়ে কথা বলবেন। এখন পিতা ঈশ্বর, আমরা আমাদের পাপ এবং আমাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করি। আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা আপনার আত্মার জন্য প্রার্থনা করি। আমাদের নেতৃত্ব দিন যেমন কপট মেষ শাবকের নেতৃত্ব দেয়। আমাদের উপর যা কিছুই আসুক না কেন, আমরা যেন বাধ্য হই এটা জেনে যে ঈশ্বর সবকিছু ঠিক করেন, আর আমরা জানি যে সব ঠিকঠাক হয়ে যাবে। এই সভায় আজ আমাদের সাথে থাকুন। আমরা প্রার্থনা করি যে আপনি তাদের রক্ষা করবেন যারা উদ্ধার ও পরিত্রাণের সন্ধান করছে। অনন্ত জীবন দিয়ে তাদের পূরণ করুন যারা অন্বেষণ করছেন। আমরা প্রার্থনা করি যে আপনি যারা অসুস্থ এবং পীড়িত, যারা আরোগ্যের সন্ধানে এসেছেন, তাদের আরোগ্য প্রদান করবেন। আর আমরা এর জন্য আপনার প্রশংসা করব। আমরা আপনার পুত্র, আমাদের পরিত্রাতা যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। এখন আজ সকালে কথা বলার সময় আমি যে পাঠ্যটি থেকে কথা বলতে বেছে নিয়েছি তার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেই দিন কালভেরিতে মনে হচ্ছে এটা ঋতুর একটু বাইরে, এটি গুড ফ্রাইডেতে হওয়া উচিত ছিল। প্রতিদিন কালভেরি স্মরণ করা উচিত। আমরা এই বিষয়ে অনেক শুনেছি, এই সম্পর্কে অনেক পড়েছি। ধর্ম প্রচারকেরা শুরু থেকেই এর উপর প্রচার করেছেন, যুগে যুগে গায়কেরা এটি গেয়েছেন, ভাববাদীরা এটির 4000 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন, আর সময়ের ভাববাদীরা এই দিনের বিষয়ে ইঙ্গিত করেছেন যখন এটি ঘটেছিল। এটি একটি গুরুত্বপূর্ণ দিন। ঈশ্বর পৃথিবীতে যে দিনগুলি হতে দিয়েছেন তার মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আর যদি এটি মানব জাতির জন্য এত গুরুত্বপূর্ণ হয় কালভেরি, আমি মনে করি আমাদের পক্ষে ফিরে গিয়ে এটি পরীক্ষা করা ভালো। এটি আমাদের কাছে কি বোঝায় তা দেখুন। কেননা আমি নিশ্চিত এই শেষ সময়ে আমরা যেখানে বেঁচে আছি আমরা ঈশ্বরের প্রতিটি গুরুত্ব অনুসন্ধান করছি যা আমরা জানতে পারি, আর আমরা অনুসন্ধান করতে পারি আমরা এখানে তা শিখতে এসেছি, আমাদের জন্য কি রয়েছে এবং ঈশ্বর আমাদের জন্য কি করেছেন এবং তিনি আমাদের জন্য কি করার প্রতিশ্রুতি দিয়েছেন তা দেখার জন্য আমরা এর জন্যই আমরা মণ্ডলীতে আসি। এই জন্যই প্রচারক প্রচার করেন, সেই জন্যই তিনি ধর্মগ্রন্থ অধ্যয়ন করেন এবং ধ্যান করেন আর অনুপ্রেরণা খোঁজেন, কারণ তিনি ঈশ্বরের লোকদের একজন জনসেবক। আর তিনি এমন কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন যা ঈশ্বর তার লোকদের বলতে চান, এমন কিছু যে তাদের সাহায্য করবে। হয়তো এটা হতে পারে তাদের পাপের জন্য তাদের দোষারোপ করবে, কিন্তু তাদের উত্থাপন করতে সাহায্য করবে যাতে তারা তাদের পাপ ত্যাগ করে এবং প্রভুর সেবা করার জন্য উঠতে পারে। আর সেবকদের এসব অনুসন্ধান করা উচিত। আর এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি মহান দিন, আসুন সেই দিনের তিনটি ভিন্ন বিষয় দেখা যাক। আমরা শত শত নিতে পারি, কিন্তু আজ সকালে আমি তিনটি ভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বেছে নিয়েছি কালভেরিতে, যা আমাদের কাছে তাৎপর্যপূর্ণ পরবর্তী কয়েক মুহূর্তের মধ্যে যেটি আমরা দেখব। আর আমি প্রার্থনা করি যে উপস্থিত প্রত্যেক পাপীকে তা দোষারোপ করবে, এটি প্রত্যেক পবিত্র ব্যক্তিকে নতজান করতে বাধ্য করবে, এটি প্রতিটি অসুস্থ ব্যক্তিকে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস বাড়াবে এবং সুস্থ হয়ে প্রস্থান করতে সাহায্য করবে, প্রতিটি পাপী পরিত্রাণ পাবে, প্রত্যেক বিপদগামী ফিরে আসবে এবং নিজের জন্য লজ্জিত হবে, এবং প্রতিটি পবিত্র ব্যক্তি আনন্দ করবে আর নতুন অধিকার লাভ করবে আর নতুন আশা প্রাপ্ত হবে। কালভেরি আমাদের ও বিশ্বের কাছে একটি মহান গুরুত্বপূর্ণ বিষয়, যা এটা পাপের প্রশ্ন মীমাংসা করে দিয়েছে একবারে সকলের জন্য। মানুষ পাপের জন্য দোষী সাব্যস্ত হয়েছিল, আর পাপ ছিল একটি শাস্তি যা কোনো মানুষ পরিশোধ করতে পারে না। জরিমানা এত বড় ছিল যে জরিমানা দিতে পারে এমন কেউই ছিল না। আমি সত্যি বিশ্বাস করি যে ঈশ্বর এটিকে এভাবেই সাজিয়েছেন যে জরিমানা এত বড় হবে যে কোনো মানুষ তা দিতে পারবে না, যেন তিনি নিজেই এটি করতে পারেন। এখন পাপের শাস্তি ছিল মৃত্যু, আর আমরা সকলে পাপে জন্মগ্রহণ করেছি, অন্যায়ের আকার ধারণ করেছি, পৃথিবীতে এসেছি, মিথ্যা কথা বলেছি। তাই আমাদের মধ্যে এমন কেউ ছিল না যিনি যোগ্য, বা তারা পৃথিবীতে যোগ্য কাউকে খুঁজে পায়নি। পৃথিবীতে পাপ শুরু হয়নি, পাপ স্বর্গ থেকে শুরু হয়েছিল। লুসিফার শয়তান একটি দোষীকৃত প্রাণী ছিল, তার অবাধ্যতার জন্য সে পৃথিবীতে আঘাত করার আগে পাপ স্বর্গে শুরু হয়েছিল, যেখানে ঈশ্বর দূতদের রেখেছেন ইত্যাদি। তিনি মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন সে একই রকম ভাবে জ্ঞান, জ্ঞানের বৃক্ষ, জীবন বৃক্ষ এবং জ্ঞানের বৃক্ষ, যেখানে মানুষ তার পছন্দ চয়ন করতে পারে। আর যখন লুসিফারকে প্রাধান্য দেওয়া হয়েছিল, তার পছন্দ চয়ন করার জন্য সে ঈশ্বরের চেয়ে ভালো কিছু চেয়েছিল, তাতেই অশান্তি শুরু
হয়।
আর পাপের জন্য একটি প্রয়োজন ছিল, আর সেই প্রয়োজন ছিল মৃত্যু। মৃত্যু ছিল সেই দণ্ড। আর অর্থাৎ আমরা এর বিশদ বিবরণে যেতে পারি, কারণ আমি বিশ্বাস করি না যে একটি মাত্র মৃত্যু রয়েছে, একটি জীবন রয়েছে। আর আমি বিশ্বাস করি যে ব্যক্তির অনন্ত জীবন আছে, সে কখনো মরতে পারে না। আর আমি বিশ্বাস করি যে ব্যক্তি পাপ করে সেই আত্মার সম্পূর্ণ বিনাশ রয়েছে, কারণ বাইবেল বলে যে প্রাণ পাপ করে সে মরিবে। মানুষ নয় যে প্রাণ পাপ করে, সুতরাং শয়তানকে অবশ্যই মরতে হবে, সম্পূর্ণরূপে ধ্বংস হতে হবে। শয়তানকে রক্ষা করা হবে বলে যে সর্বজনীনতাবাদীদের সাথে আমি কোনোভাবে একমত নই, সে পাপ করেছে আর সে হল পাপের জন্মদাতা, আর তার প্রাণ পাপ করেছে, আর সে একটি আত্মা ছিল। সেই আত্মার সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে, এর কিছুই অবশিষ্ট থাকবে না। আর যখন পাপ পৃথিবীতে আঘাত করে, আদিতে আকাশ থেকে নেমে আসা কালো চাদরের মতো এটি প্রায় পৃথিবীকে পঙ্গু করে দিয়েছিল। এটি পৃথিবীর সমস্ত প্রাণীকে এবং ঈশ্বরের সমস্ত সৃষ্টিকে দাসত্বে নিক্ষেপ করেছিল। মানুষ মৃত্যু, অসুস্থতা, কষ্ট, দুঃখের বন্ধনে আবদ্ধ ছিল। সকল প্রকৃতি এর সাথে পতিত হয়। পাপ ছিল একটি চেতনা নাশক যা আসলে পৃথিবীকে পঙ্গু করে দেয়। আর তারপরে আমরা এখানে আশাহীন হয়ে পড়ি, কারণ পৃথিবীর প্রতিটি প্রাণী এর অধীন ছিল, আর পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রত্যেকেই এর অধীন ছিল। সুতরাং তাকে এমন কোন স্থান থেকে আসতে হয়েছিল যেখানে কোনো পাপ ছিল না। তিনি পৃথিবী থেকে আসতে পারেন না। আমরা একজন আরেকজনকে পরিত্রাণ দিতে পারি না, তাকে অন্য কোথাও থেকে আসতে হবে। অতএব মানুষ যখন উপলব্ধি করে যে সে তার ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন সে একজন পথভ্রষ্ট হয়ে পড়ে। তারা বিলাপ করে, তারা ক্রন্দন করে, তারা কঠোর পরিশ্রম করে, তারা পাহাড় এবং মরুভূমির মধ্যে দিয়ে গমন করে এমন একটি শহরের সন্ধান করার জন্য যার নির্মাতা ঈশ্বর ছিলেন, কারণ সে জানত যদি সে কখনো ঈশ্বরের উপস্থিতিতে ফিরে আসতে পারে, তবে সে তার সাথে এই বিষয়ে কথা বলতে পারবে। কিন্তু সেখানে ফেরার কোনো পথ ছিল না, সে হারিয়ে যায়। সে বুঝতে পারছিল না তার কোন পথে যাওয়া উচিত, তাই সে শুধু ঘুরতে থাকে, খুঁজে বের করার চেষ্টা করে যাতে সে সেই স্থানে ফিরে যাওয়ার পথ খুঁজে পায়। তার অন্তর থেকে কিছু তাকে বলছিল যে সে এমন এক স্থান থেকে এসেছে যা নিখুঁত ছিল। এখানে এই দৃশ্যমান শ্রোতাদের মধ্যে আজ সকালে অথবা চুম্বকীয় টেপের শ্রোতাদের মধ্যে কোনো ব্যক্তি নেই যেখানে এটি সারা বিশ্বে যায়। এখানে কেউ নেই অথবা কোথাও যা সেই পরিপূর্ণতার অনুসন্ধান করে। আপনি আপনার বিল পরিশোধ করে আপনি মনে করেন এটা ঠিক করে দিবে। যখন আপনি আপনার বিল পরিশোধ করেন, তখন আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ে। যখন অসুস্থতা ঠিক হয়ে যায়, তখন আপনার কাছে আরো বিল চলে আসে যা আপনাকে পরিশোধ করতে হবে। প্রথম বিষয় আপনারা জানেন, আপনার চুল ধূসর হয়ে যাচ্ছে আর আপনি পুনরায় তরুণ হতে চান, আর সব সময় ক্রমাগত পাপের প্রবাহের কারণে কিছু না কিছু থাকে। কিন্তু আপনার হৃদয়ে, কারণ আপনি সেটির অনুসন্ধান করছেন, এটা দেখায় যে কোথাও সিদ্ধতা রয়েছে, কোথাও সেখানে কিছু আছে। এই কারণেই অনেক সময় আজ একজন পাপী এখনো ঘুরে বেড়ায়। একজন সুন্দরী অল্প বয়সী মহিলা জনপ্রিয় হওয়ার জন্য তার চুল কেটে ফেলে, তার মুখে রং লাগায় তাকে সুন্দরী দেখানোর জন্য, তার কাঠামোর রূপ দেখানোর জন্য পোশাক পরিধান করে, কারণ এটি একমাত্র বিষয় যা সে খুঁজে পেয়েছে তার কাছে আসার জন্য, কোথাও কিছু খুঁজে বের করার সময়। যখন সে পুরুষদের তার দিকে শীষ বাজানোর কারণ হয়, তার সঙ্গে প্রেমের ভান করে, যুবকরা মহিলাদের সাথে একই কাজ করে নিজেকে তার কাছে আকর্ষণীয় করার চেষ্টা করে, প্রতিবেশীরা একটি বাড়ি তৈরি করে আর এটি নির্দিষ্টভাবে তৈরি করে, কারণ এটি তার প্রতিবেশীর বাসস্থান থেকে একটু ভালো দেখাবে। এটা সব সময় আমরা কিছু খুঁজছি, কিছু অন্যের একটু উপরে যেতে চায়। একজন তরুণী খুঁজে পাবেন যে তার চেয়ে আরেকজন তরুণী অধিক জনপ্রিয়। একজন প্রতিবেশী এমন একটি বাড়ি খুঁজে পাবেন যা দেখতে তার বাড়ির চেয়ে সুন্দর। একজন মহিলা অন্য মহিলাকে একটি নির্দিষ্ট উপায়ে পোশাক পরিধান করতে দেখতে পাবেন যা তার চেয়ে সুন্দর দেখায়। এটি আমাদের মধ্যে এমন কিছু রয়েছে যা কিছু অনুসন্ধান করছে, এবং এটি দেখায় যে আমরা হারিয়ে গেছি। আমরা এমন কিছু খুঁজে পেতে চাই যা আমাদের সেই সন্তুষ্টিতে নিয়ে আসবে, এটি সেখানে ক্ষুধার স্থানটি পূরণ করবে, কিন্তু মনে হচ্ছে আমরা এটি খুঁজে পাচ্ছি না। মানুষ যুগ যুগ ধরে এটি চেষ্টা করেছে, তারা এর জন্য বিলাপ করেছে, তারা ক্রন্দন করেছে, তারা সবকিছুই করেছিল যা তারা জানতো কিভাবে করতে হবে, কিন্তু তবুও তারা এটি খুঁজে পায়নি। তারা সারা বিশ্বে ঘুরে বেড়ায়। অবশেষে একদিন, সেই কালভেরির দিনে, সেখানে একজন মহিমা থেকে নেমে আসেন, একজন যীশুখ্রিস্টের নামে ঈশ্বরের পুত্র, যিনি মহিমা থেকে এসেছিলেন আর কালভেরি গঠিত হয়েছিল, সেই দিনই মূল্য পরিশোধ করা হয়েছিল আর পাপের প্রশ্ন চিরতরে নিষ্পত্তি হয়ে যায়। আর এটি এই বিষয়ের জন্য পথ খুলে দিয়েছে যার জন্য আমরা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। এটি একটি সন্তুষ্টির জায়গা নিয়ে এসেছে। এমন কোন মানুষ নেই যিনি কখনো কালভেরিতে গমন করেছেন আর এটি যেভাবে হয়েছিল তা দেখেছেন, যা সবসময় একই হতে পারে। তিনি যা কিছু চেয়েছিলেন সবই পূরণ হয়েছিল যখন তিনি সেই স্থানে পৌঁছান। এটি একটি গুরুত্বপূর্ণ দিন ছিল আর এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি বিশ্বকে নাড়া দিয়েছিল। এটি বিশ্বকে নাড়া দিয়েছিল এমন ভাবে যা কখনো আগে হয়নি। যিশু যখন কালভেরিতে মৃত্যুবরণ করেন এবং পাপের মূল্য পরিশোধ করেন, তখন এই পাপী পৃথিবী অন্ধকারময় হয়ে যায়। দিনের বেলায় সূর্য অস্ত চলে যায়, সে স্নায়ুবিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে, পাথর কেঁপে উঠে, পাহাড় ভেঙে পড়ে এবং মৃতরা কবর থেকে ফেটে বেরিয়ে আসে। তিনি কি করেছিলেন? ঈশ্বর শূন্য হয়ে যান কালভেরিতে। তিনি শয়তান নামক সেই প্রাণীটিকে চিরকালের জন্য আহত করেছিলেন। এখন সে আরো ভয়ানক, কারণ এটি মানব জাতির জন্য আলো নিয়ে এসেছে। আর যে কেউ জানে যে একটি আহত প্রাণী সবচেয়ে ভয়ানক, সে ভাঙ্গা পিঠ নিয়ে হামাগুড়ি দিচ্ছে। এখন শয়তান কালভেরিতে আহত হয়েছিল, পৃথিবী সেটা প্রমাণ করেছিল, সর্বশ্রেষ্ঠ মূল্য যা কখনো দেওয়া হয়েছিল, আর একমাত্র যিনি এটি দিতে পারেন তিনি এসে কালভেরিতে এটি করেছিলেন। সেখানেই চড়া মূল্য পরিশোধ করা হয়েছিল। এটি একটি বিষয়, ঈশ্বরের এটা প্রয়োজন ছিল, কোন মানুষ এর যোগ্য ছিল না, কোন মানুষ এটি করতে সক্ষম হয়নি, কোন মানুষ তা করতে পারেনি, এবং ঈশ্বর স্বয়ং নিজে এসেছিলেন আর মানুষ হয়েছিলেন আর মানুষের আকাঙ্ক্ষার অধীনে মানব জীবনযাপন করেছিলেন আর কালভেরিতে ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আর সেখানে যখন শয়তান ভেবেছিল তিনি এটা করবেন না, তিনি এটির মধ্যে দিয়ে যাবেন না, তিনি গেতসিমানি দিয়ে গিয়েছিলেন এবং প্রতিটি তাড়না যা কোনো মানুষ কখনো সহ্য করেছিল, তিনি সকল মানুষদের মতোই এর মধ্যে দিয়ে যান, কিন্তু তিনি এর মূল্য পরিশোধ করেছেন। আর এটাই পৃথিবীকে অন্ধকার করে দিয়েছে। একটি অপারেশনের জন্য চেতনানাশকের মতো ছিল। একজন ডাক্তার যখন একজন মানুষকে চেতনানাশক প্রয়োগ করেন, তিনি এটি করার আগে প্রথমে তাকে অবচেতন করেন। আর যখন ঈশ্বর মণ্ডলীর জন্য অপারেশন দিয়েছিলেন, বিশ্ব একটি চেতনানাশক পেয়েছিল, প্রকৃতি একটি খিচুনি পেয়েছিল। আশ্চর্যের কিছু নেই, ঈশ্বর মানুষের দেহে মারা যাচ্ছিলেন। এটি এমন একটি সময় ছিল যার দিকে পৃথিবী তাকিয়েছিল, তবুও তাদের অনেকেই তা জানতেন না। আজকের মতো অনেকেই এই বিষয়গুলি খুঁজেছিলেন, কিন্তু তারা সেগুলি চিনতে পারেননি। তারা বের হওয়ার পথ খুঁজে পাননি। তারা এখনো আনন্দ এবং বিশ্বের বিষয়গুলি খোঁজার চেষ্টা করছেন, তাদের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন। সেখানে অনেক সাইনপোস্ট ছিল যা সেই দিনের দিকে ইঙ্গিত করেছিল, অনেকগুলি পূর্বাভাস, মেষ শাবক, ষাঁড়, ঘুঘু এবং এই সমস্ত কিছুর দ্বারা এটি পূর্বাভাসিত হয়েছিল। কিন্তু তবুও তা ভাঙতে পারেনি। শয়তানের পৃথিবীতে সেই মৃত্যুকে এটি ভাঙতে পারেনি। যে পাথরগুলো উপর দিয়ে সে একসময় হেঁটেছিল পৃথিবীতে উপরে নিচে, জ্বলন্ত গন্ধক, লুসিফার সেই সকালের পুত্র ছিল, আর সে পৃথিবীতে হাঁটছিল যখন এটি একটি জ্বলন্ত অগ্নায়গিরি ছিল। সেই একই শিলাগুলি যখন শীতল হয়, যখন যীশু কালভারিতে মৃত্যুবরণ করেন, তখন পৃথিবী থেকে বেরিয়ে আসে। যে মূল্য দেওয়া হয়েছে আর শয়তানের দাসত্ব ভেঙে দিয়েছে, সে যা খুঁজছিল তার দিকে ফিরে যাওয়ার পর ঈশ্বর মানুষের হাতে তা ফিরিয়ে দেন। তাকে আর কাঁদতে হবে না। আঘাত করে যখন তিনি সেখানে কালভেরিতে শয়তানের মেরুদণ্ড ভেঙেছিলেন, পাপের মেরুদণ্ড, অসুস্থতার মেরুদণ্ড, আর এটি পৃথিবীর প্রতিটি নশ্বর প্রাণীকে পাপের ক্ষমা সহ ঈশ্বরের উপস্থিতিতে ফিরিয়ে আনে। হালেলুইয়া, আমাদের পাপ ক্ষমা করা হয়েছে। শয়তান আর ঈশ্বরের কাছ থেকে আমাদের অন্ধকারে নিতে পারবে না। সেখানে একটি রাজপথ তৈরি করা হয়েছে, সেখানে একটি টেলিফোন রয়েছে, মহিমাতে যাওয়ার জন্য একটি দড়ি আছে, প্রতিটি ব্যক্তিকে সেই দড়ির কাছে নিয়ে আসে। যদি একজন মানুষ পাপে পূর্ণ হয়, তবে এটি তাকে কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করে, সে পাপ থেকে মুক্ত হতে পারে। শুধু তাই নয়, সেই পাপের মাশুলও দেওয়া হয়েছে। ও, আমি যোগ্য নই, আপনাকে বলতে হবে না, নিশ্চিত আপনি নন, আপনি কখনোই হতে পারবেন না, কিন্তু একজন যোগ্য আপনার স্থান নিয়েছেন, আপনি মুক্ত, আপনাকে আর ঘুরতে হবে না, আপনাকে পৃথিবীতে আনন্দ সন্ধানী মানুষ হতে হবে না, কারণ সেখানে রক্তে ভরা একটি ঝর্ণা রয়েছে, ইমানুয়েলের সিরা থেকে বয়ে আসা, যেখানে পাপীরা ধৌত হয় তাদের সকল অপরাধের দাগ ধুয়ে ফেলার জন্য। আপনাকে হারিয়ে যেতে হবে না। একটি মহাসড়ক এবং একটি সড়ক রয়েছে, আর একে পবিত্রতার পথ বলা হয়। অশুচিরা এর উপর দিয়ে যায় না, কারণ প্রথমে তাকে ঝর্ণার মধ্যে দিয়ে আসতে হয়, তারপর সে মহাসড়কে প্রবেশ করে। তিনি শয়তানের শক্তিকে ভেঙে দিয়েছেন, তিনি নরকের কারাগারের দরজা খুলে দিয়েছেন এই পৃথিবীতে কারাগারে বন্দী প্রতিটি মানুষের জন্য। এই ভয়ে যে সে মারা গেলে তার কি মৃত্যু হবে, কালভেরিতে তিনি সেই ঘরের দরজা খুলে দিয়েছেন, প্রতিটি বন্দীকে মুক্ত করেছেন। আপনাকে আর পাপের দ্বারা ভেঙে পড়তে হবে না। আপনাকে ও আপনার সদস্যদের পাপ, মদ্যপান, ধূমপান, জুয়া খেলা, মিথ্যা বলার জন্য আত্মসমর্পণ করতে হবে না। আপনি সৎ, ন্যায়পরায়ণ এবং ন্যায়নিষ্ঠ হতে পারেন, আর শয়তান এই বিষয়ে আর কিছুই করতে পারবে না, কারণ আপনি একটি দড়ি ধরেছেন, একটি জীবন বাঁচানোর দড়ি যা যুগের প্রস্তরের সঙ্গে নোঙর করা রয়েছে। কিছুই আপনাকে এটি থেকে নাড়াতে পারবে না। প্রবল বাতাস আপনাকে এটি থেকে নাড়াতে পারবে না, কিছুই না, এমনকি মৃত্যু নয়। খ্রিস্ট যীশুতে থাকা ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের আলাদা করতে পারে না। কালভারি মানে এটাই। দাসত্বে থাকা ব্যক্তিদের মুক্ত করা হয়েছিল। যারা একসময় মৃত্যু ভয়ে ছিল তারা আর মৃত্যুকে ভয় পায় না। একজন মানুষ যিনি একটি শহরের জন্য আকাঙ্ক্ষা করেন, যার নির্মাতা এবং সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি মহাসড়কে পা রাখতে পারেন এবং স্বর্গের দিকে মুখ করতে পারেন, কারণ তিনি স্বাধীন। হালেলুইয়া, তিনি পরিত্রাণ পেয়েছেন। তাকে আর ঘোরাঘুরি করার দরকার নেই, কারণ আপনি সঠিক কিনা তা জানার একটি পথ রয়েছে। ঈশ্বর আমাদের জীবন প্রদান করেন, আমাদের পাপ মুছে গেছে, কালভেরিতে সেদিন মূল্য পরিশোধ করেছেন, যখন আমরা সেগুলো দেখি তখন অবাক হওয়ার কিছুই নেই যে কবি লিখেছেন, মাঝে বিদীর্ণ পাথর এবং অন্ধকার আকাশ, আমার ত্রাণকর্তা তার মাথা নত করেন এবং মারা যান, তিরস্করিণী সে পথ প্রকাশ করে স্বর্গের আনন্দ এবং অন্তহীন দিনের জন্য। অব্রাহামকে একটি শহর অনুসন্ধান করার জন্য সারা দেশ ঘুরে বেড়াতে হবে না, পাপীকে আর ভাবতে হবে না সে পরিত্রাণ পাবে কিনা, অসুস্থ ব্যক্তিকে ভাবতে হবে না যে সে সুস্থ হতে পারবে কিনা। উদ্বোধনী তিরস্করিণী কালভেরিতে সেদিন সম্পূর্ণ বিজয়ের পথ প্রকাশ করেছিল। ঈশ্বর আমাদেরকে তার আত্মার ক্ষমতা প্রদান করেন এই সমস্ত কিছুর উপর বিজয়ী হয়ে বাঁচার জন্য। আমাদের শুধুমাত্র এটা বিশ্বাস করতে বলা হয়েছে। সেই দিন কালভেরিতে এটি ঘটেছিল, এর মতো আর কোনোদিন হয়নি, এর মতো আর কোনোদিন হবে না, এর আর প্রয়োজন নেই, মূল্য পরিশোধ করা হয়েছে আর আমরা পরিত্রাণ পেয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা পরিত্রাণ পেয়েছি। আপনাকে বিস্মিত হওয়ার আর প্রয়োজন নেই, এই বিষয়ে আর অনুমান করার দরকার নেই, সব নিয়ে নেওয়া হয়েছে। তিরস্করিণী সেই পর্দাটি সরিয়ে দিয়েছে আর আমরা রাজপথে চলে এসেছি, আর আশ্চর্য হওয়ার কোনো বিষয় নেই, শুধু বিশ্বাস করতে হবে এবং সঠিক পথে চলতে হবে। আমরা সরাসরি ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করছি। অব্রাহাম জানতেন, অন্যেরাও জানতেন, যখন তারা সেই শহরটির অনুসন্ধান করছিল তারা জানত যে তারা কোথাও থেকে এসেছে, কিছু ঘটেছিল। তারা একটি পক্ষাগ্রস্ত পৃথিবীতে বাস করছিল যেখানে ভূমিকম্প হয়, ঝড় আসে, যুদ্ধ আর হত্যা হয়, নেকড়ে মেষ শাবক খায় অথবা নেকড়ে মেষ শাবককে খায় এবং সিংহ বলদকে খায়, এটা ঠিক দেখায় না, কোনো ত্রুটি আছে। তিনি জানতেন কোনো একটি ত্রুটি রয়েছে। মানুষ ভাই ভাইকে হত্যা করে, বাবা ছেলেকে হত্যা করে, ছেলে বাবাকে, কোনো ত্রুটি রয়েছে। তিনি বয়স্ক হয়ে যাচ্ছেন, তিনি মারা যাচ্ছেন, তিনি শুকিয়ে যাচ্ছেন, তিনি অসুস্থ, তিনি দাসত্বে রয়েছেন। গাছ বড় হয় কিন্তু অমর নয়, তারা মারা যায়, পাহাড় বদলে যায়, সমুদ্র শুকিয়ে যায়, জল শুকিয়ে যায়, সেখানে কোনো ত্রুটি রয়েছে। তিনি এমন একটি স্থান চেয়েছিলেন, একটি শহর যেখানে এগুলো ঘটে না। তিনি জানতেন যদি তিনি কখনো সেই ব্যক্তির উপস্থিতিতে ফিরে যেতে পারেন যিনি এগুলোকে ঠিক করেন, তবে তিনি তার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারেন। ও একটি বিশেষাধিকার পাপীরা, আজ সকালে আপনারা এখন সেই পথ পেয়েছেন। কালভেরিতে সেই দিন পথ খুলে যায়। সেই সকল পিতৃপুরুষেরা যারা অনুসন্ধান করছিল এবং চেয়েছিল, কালভেরি আপনাকে সেটি বিনামূল্যে দিয়েছে। আপনি কিভাবে এটি সরিয়ে দিতে পারেন? একটি ধর্ম সম্প্রদায়ে যোগদান করার জন্য আপনি কিভাবে এটি প্রত্যাখ্যান করতে পারেন? বিশ্বের আনন্দ এমন কোন কিছুর সঙ্গে প্রতিস্থাপন করার জন্য আপনি কিভাবে এটি প্রত্যাখ্যান করতে পারেন? কেন এটা গ্রহণ করেন না? উন্মুক্ত পর্দা একজন মানুষকে তার উপর কোন পাপ ছাড়াই সরাসরি ঈশ্বরের উপস্থিতিতে নিয়ে আসে আর তার সামনে একটি পথ স্থাপন করে যে জিনিসটি সে খুঁজছে সেই বিষয়ে নিয়ে যাওয়ার জন্য। স্বর্গ, গৌরব, শান্তি, অনন্ত জীবন, সবকিছু তার সামনে। সেদিন ছিল শয়তানের শক্তির মৃত্যুর দিন, এটা সব শেষ করে দেয়। আর আমি সেখানে তাকে দেখতে পাচ্ছি, তিনি এদনের মেষ শাবক ছিলেন, ঠিক প্রথম ছায়াটির থেকে তিনি এসেছিলেন। যখন হেবল বিশ্বাসের দ্বারা ঈশ্বরের কাছে কোইনের চেয়ে উত্তম বলি নিবেদন করলেন, তিনি হয়তো ভেড়ার গলায় একটি আঙ্গুরের লতা বেঁধে তাকে পাথরের উপরে টেনে নিয়ে আসেন, একটি পাথর তার হাতে নিয়ে বর্ষা তৈরি করে, তার ছোট্ট মাথাটি পিছনে টেনে নিয়ে তাকে কেটে ফেলে যতক্ষণ না সে মারা যায়। তার পশম তার নিজের রক্তে স্নান করে, সে রক্তে ভেসে যায়। এটা একটি ছায়া ছিল, কিন্তু সেই দিন কালভেরিতে এই পৃথিবীর মেষ শাবক ছিল না, কিন্তু তিনি ঈশ্বরের মেষ শাবক ছিলেন যিনি মারা যাচ্ছিলেন, তার নিজের রক্তে ভেসে যাচ্ছিলেন, তাকে জগতের দ্বারা কুপিয়ে কেটে ফেলা হয়েছিল, আঘাত করা হয়েছিল, থুতু দেওয়া হয়েছিল, ধাক্কা দেওয়া হয়েছিল, থাপ্পড় মারা হয়েছিল ইত্যাদি। তার শরীর থেকে রক্ত ঝরছিল। যখন হেবলের মেষ শাবকটি মারা যায়, তখন এটি এমন একটি ভাষায় কথা বলে মারা গিয়েছিল যা হেবল বুঝতে পারেনি। এটা ক্ষীণ স্বরে ছিল। আর যখন ঈশ্বরের মেষ শাবক সেই দিন কালভেরিতে মারা যান, তিনি এমন একটি ভাষায় কথা বলেছিলেন যা কেউ বুঝতে পারেনি। ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? এটি ছিল ঈশ্বরের মেষ শাবক, টুকরো টুকরো করা হয়েছিল। তিনি সেই মেষ শাবক ছিলেন যা হেবলের মনে ছিল। যখন তিনি নারীর প্রতিশ্রুত বংশ দেখেছিলেন, তিনি সেই মেষ শাবক যাকে দানিয়েল দেখেছিলেন, যাকে কোনো হাত ছাড়াই পাহাড় থেকে কাটা হয়েছিল। তিনি চাকার মাঝখানের চাকা ছিলেন। ভাববাদীদের জন্য তারা যা দেখেছিলেন সবই সেদিন পূর্ণ হয়েছিল, সেই দিন কালভেরিতে। এটি সেই মহান বিষয়টি নিয়ে আসে যা শয়তানের মেরুদণ্ড ভেঙে দেয়। প্রথমত, আমাদের সেই দিনটির অর্থ অনুসন্ধান করা উচিত। দ্বিতীয়ত, আমাদের দেখতে হবে সেই দিনটি আমাদের জন্য কি করেছে, এখন এটি আমাদের জন্য কি করেছে। এখন তৃতীয়ত, সেই দিনের জন্য আমাদের কি করা উচিত তা দেখা যাক। আমাদের কি করা উচিত? প্রথমত, আমাদের এটির দিকে নজর দেওয়া উচিত, কারণ এটি একটি মহৎ দিন, সকল দিনের মধ্যে সেরা। পাপের দাম পরিশোধ করা হয়, শয়তানের শক্তি ভেঙে ফেলা হয়। আর এখন আমরা দেখতে চাই বিনিময়ে আমাদের কি করা উচিত। বিনিময়ে যিশু যখন কালভেরিতে মৃত্যুবরণ করেছিলেন, সেই দিন কালভেরিতে তিনি কেবল আমাদের পাপের মূল্যই দেননি, তিনি মূল্য পরিশোধ করেছিলেন এবং একটি পথ তৈরি করেছেন যাতে আমরা তাকে অনুসরণ করতে পারি। আমাদের জন্য পতিত আদম হিসেবে উদ্ধার করা হয়েছে, যেমন আত্মা আদমকে প্রথম আদম আত্মার দ্বারা পরিচালিত করেছিলেন, যার সমস্ত প্রকৃতির উপর নিয়ন্ত্রণ ছিল। তাহলে আমরা দ্বিতীয় আদম বা পৃথিবীর মানুষরা খ্রিস্টের দ্বারা পরিত্রাণ লাভ করেছে, কালভেরির দিন থেকে তাকে অনুসরণ করতে পারি। এখন যখন তিনি কালভেরিতে মারা যান, তিনি একটি পথ তৈরি করেছেন, তিনি আত্মা প্রদান করেছেন, পবিত্র আত্মা এটিকে পৃথিবীতে প্রেরণ করেছেন যেন আমরা এর দ্বারা বাঁচতে পারি। আমাদের কাছে কালভেরির এটাই মানে, তাকে অনুসরণ করা। প্রথমে এটি দেখুন, দেখুন এটি আমাদের জন্য কি করেছে। আর এখন এই বিষয় নিয়ে আমাদের কি করতে হবে, আপনাকে ও আমাকে কি করতে হবে। এখন আমরা বলে থাকি, ঠিক আছে, আমি সেটার প্রশংসা করি, এটা খুব ভালো, কিন্তু আমাদের সেটা মেনে নিতে হবে। আর এটি গ্রহণ করতে হলে তার ব্যক্তি খ্রিস্টকে আমাদের হৃদয়ে গ্রহণ করতে হবে। তারপর আমরা পাপ থেকে মুক্ত, আমাদের উপর কোনো পাপের শিকল থাকবে না। ঈশ্বর, যেমন আমরা কখনো পাপ করিনি, সিদ্ধ বলিদান আমাদের সিদ্ধ করেছে, কারণ যিশু বলেছেন, অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনই সিদ্ধ হও। তারপরে আর কিছুই সেখানে অবশিষ্ট থাকবে না, কিন্তু আমরা ঈশ্বরের উপস্থিতিতে সিদ্ধ হয়েছি। এখন সেখানেই আমরা আমাদের অবস্থান হারিয়েছি। আমরা যদি না দেখি আমরা কি ছিলাম তা ফিরে দেখার চেষ্টা করি, আর যতক্ষণ না আমরা কি ছিলাম তার দিকে ফিরে তাকাই, সেই বলিদানের অর্থ আমাদের কাছে কিছুই নয়। ও, আপনারা কি এটা দেখতে পাচ্ছেন না মণ্ডলী? আমি সেই কাজ করার চেষ্টা করব না, আমি পারব না, আপনিও পারবেন না। চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, শুরু করার জন্য আপনি হারিয়ে গেছেন। যতক্ষণ না আপনি কি করেছেন তা দেখেন, কিন্তু আপনি কি করেছেন তার দিকে তাকাবেন না। দেখুন কালভেরিতে সেই দিনটি আপনার জন্য কি করেছিল, এটা আপনার মূল্য পরিশোধ করেছে, এটা প্রশ্নের নিষ্পত্তি করেছে। তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্ল বর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙ্গা হইলেও মেষ লোমের ন্যায় শ্বেত হইবে। তাহলে আপনার কোনো পাপ নেই, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ। আপনি যা করেছেন বা যা কিছুই করেন না কেন, আপনি নিষ্পাপ। আপনি যিশু খ্রিস্টকে আপনার পরিত্রাতা হিসেবে গ্রহণ করলে আপনার পাপ ক্ষমা করা হবে। যা কিছু ক্ষমা করা হয়েছে তা মোচন করা হয়েছে আর ভুলে যাওয়া হয়েছে। তাহলে এটা কি করে, সেই অবস্থার পরে এটি আপনাকে তার আত্মা প্রদান করে, তাকে অনুসরণ করার জন্য তিনি যেমন করছেন অন্যদের জন্য যারা অনুসরণ করছেন। তিনি ছিলেন একজন ব্যক্তি, সিদ্ধ ব্যক্তি, তিনি তার জীবন দিয়েছেন, আর তিনি আপনার জন্য একটি উদাহরণ সৃষ্টি করেছেন। এখন আমাদের কি করা উচিত? এখন আমি প্রথমে যেটা বলতে চাই তা হল, যিশু কখনো নিজের জন্য জীবন যাপন করেননি, তার জীবন অন্যের জন্য ব্যয় করেছিলেন। এটা সিদ্ধভাবে অনন্ত জীবন। আপনি যখন বলেন যে আপনি মণ্ডলীতে যান আর আপনি ভালো কাজ করেন, সেটা ভালো, কিন্তু আপনি যখন নিজের জীবন নিজের জন্য যাপন করেন, তখন আপনার অনন্ত জীবন থাকে না। অনন্ত জীবন হল অন্যদের জন্য জীবন যাপনের মাধ্যমে। এটা প্রমাণিত হয় যখন এটা ঈশ্বরের মেষ শাবকের মধ্যে আসে। তিনি জীবিত ছিলেন এবং অনন্ত জীবনের অধিকারী ছিলেন, কারণ তিনি নিজের জন্য জীবন যাপন করেননি, তিনি অন্যদের জন্য জীবন যাপন করেছিলেন। আর আপনি সেই দিনটি গ্রহণ করার মাধ্যমে অনন্ত জীবন প্রাপ্ত হন। আর আপনি নিজের জন্য আর জীবন যাপন করেন না, আপনি অন্যের জন্য জীবন যাপন করেন। কেউ বলেছিলেন, আপনি কি করে দাঁড়াবেন, কেউ আপনার বদনাম করুক, আপনি নিজের জন্য জীবন যাপন করেন না, আপনি অন্যদের জন্য জীবন যাপন করেন, যাতে আপনি সেই লোকটিকে মুক্ত করতে পারেন। আপনি পুত্র হন। আর সমস্যা হল, মণ্ডলী ভুলে গেছে যে তারা পুত্র। আপনি একজন পুত্র, আপনি খ্রিস্টের স্থান নিচ্ছেন। আপনি একজন পুত্র, তাই নিজের জন্য জীবন যাপন করবেন না, অন্যের জন্য জীবন যাপন করুন। ঠিক আছে ভাই ব্রানহাম, আমি এই ভাইয়ের জন্য বাঁচতে পারি, কারণ তিনি নিশ্চিত একজন ভালো মানুষ। এটি ঠিক তা নয়। সেই মানুষটির জন্য বাঁচুন যে আপনাকে ঘৃণা করে। সেই ব্যক্তির জন্য বাঁচুন যিনি পারলে আপনাকে মেরে ফেলবে। এটাই তারা তার প্রতি করেছিল। তারা তাকে হত্যা করেছিল, আর তিনি মৃত্যুবরণ করেছিলেন যাতে তিনি তাদের রক্ষা করতে পারেন। এটাই অনন্ত জীবন। যখন আপনি এটি আপনার হৃদয়ে থাকে, তখন আপনি স্বর্গের মুখোমুখি হন। ভেড়া যেমন তার পশম প্রদান করে, তেমনি আপনি আপনার নিজের জিনিস বলিদান করেন, সেগুলো ছেড়ে দেন। আপনি কালভেরির দিকে তাকান। আমি আশা করি এটি আপনাকে একটি স্থানে পৌঁছতে সাহায্য করবে। এই ট্যাবারনেকালে সকল ব্যক্তিকে যে কাজটি করতে হবে তা হল, আপনি কে এবং আপনার উদ্দেশ্য কি তা খুঁজে বের করা। মণ্ডলী শুধু গান বাজাতে গান গাইতে মণ্ডলীতে যাবেন না। মণ্ডলী হল এমন একটি স্থান যেখানে সংশোধন করা হয়, ঈশ্বরের গৃহে বিচার শুরু হয়। আমাদের নিজেদেরকে মৃত মনে করতে হবে এবং খ্রিস্টে জীবিত বলে গণনা করতে হবে। তিনি পথ তৈরি করেছেন যাতে আমরা তার সেবার জন্য নিজেদেরকে উৎসর্গ করতে পারি, তাকে অনুসরণ করার জন্য। আমরা যদি তাকে অনুসরণ করি, তিনি যে জীবন যাপন করেছিলেন, আমরাও সেই জীবন যাপন করব। এটা অপূর্ব। যিশু বলেছিলেন, এই বিষয়ে কথা বলেছিলেন, আপনাকে এর উপর কয়েকটি উদ্ধৃতি দিতে দিন, মনোযোগ দিয়ে শুনুন, এটা হারাবেন না। যিশু বলেছিলেন, সেই দিন তিনি মেষ ও ছাগলের মতো মানুষকে আলাদা করবেন, আর তিনি ছাগলদের বলবেন বাম পাশে দাঁড়াও, আর ভেড়াদের বলবেন ডান পাশে দাঁড়াও। আর তিনি ছাগলদের বললেন, আমার নিকট হইতে দূর হও, কারণ কেননা আমি ক্ষুধিত হইয়াছিলাম আর তোমরা আমাকে আহার দেও নাই। আমি কারাগারস্থ হইয়াছিলাম আর আমার তত্ত্বাবধান করো নাই। আমি বস্ত্রহীন হইয়াছিলাম আর আমাকে বস্ত্র পরাও নাই। আমি পিপাসিত হইয়াছিলাম আর আমাকে পান করাও নাই। আমি পীড়িত হইয়াছিলাম আর আমার তত্ত্বাবধান করো নাই। অতএব আমার নিকট হইতে দূর হও। আর মেষদের প্রতি তিনি বলবেন, কেননা আমি ক্ষুধিত হইয়াছিলাম আর তোমরা আমাকে আহার দিয়াছিলে। আমি বস্ত্রহীন হইয়াছিলাম আর আমাকে বস্ত্র পরাইয়াছিলে। আমি পীড়িত হইয়াছিলাম আর আমার তত্ত্বাবধান করিয়াছিলে। লক্ষ্য করুন, মণ্ডলী এটি বুঝতে ব্যর্থ হবেন না। এটি আপনার হৃদয়ে রাখুন চিরকালের জন্য। এতটা অসচেতন ভাবে করা হয়েছিল। লোকেরা দায়িত্বের জন্য এটি করেন না। একজন মানুষ যিনি আপনাকে অন্য কিছু দেন, কারণ তার এটি করা উচিত। একজন ব্যক্তি যিনি আপনাকে আহার দেন, কারণ তার এটি করা উচিত। তার একটি স্বার্থপর চিন্তা আছে। এটা আপনার জীবন, আপনার কর্ম হওয়া উচিত। এই মেষদের কাছে এটা এতটাই আশ্চর্যজনক ছিল যে তারা বলল, প্রভু, কবে আপনি ক্ষুধার্ত ছিলেন আর আমরা আপনাকে ভোজন, কবে আপনাকে ক্ষুধিত দেখিয়া ভোজন করাইয়াছিলাম, কিংবা বস্ত্রহীন দেখিয়া বস্ত্র পরাইয়াছিলাম, কখন আপনাকে পিপাসিত দেখিয়া পান করাইয়াছিলাম, কবে বা আপনাকে পীড়িত দেখিয়া আপনার সেবা করিয়াছিলাম। এটা তাই স্বতঃস্ফূর্ত ভাবে প্রেমের দ্বারা।
আপনার জীবন তাদের মধ্যে বাস করার মাধ্যমে ঈশ্বর লোকদের দেখতে দিন কালভেরি আমাদের জন্য কি করেছে স্বতঃস্ফূর্তভাবে। আপনি কখন প্রভু? আমরা জানতাম না। দেখুন যিশু তাদের কি বললেন, আমার এই ভাতৃগণের প্রতি যখন ইহা করিয়াছিলে তখন আমারই প্রতি করিয়াছিলে। নিঃস্বার্থ জীবন দ্বিতীয় চিন্তা নয়, এটা নিয়ে ভাবতে হবে না। কিন্তু আপনি এই জগতের বিষয়ের জন্য এতটাই মৃত এবং খ্রিস্টে এতটাই জীবিত, তাই আপনি রাজপথে হাঁটছেন। এই বিষয়গুলি স্বতঃস্ফূর্তভাবে ঘটে, আপনি এমনই এটি করেন। ঠিক আছে, এখন প্রভু চান, প্রভু যেন আমি এটা করি, এমনটি না বলেই এটা তা নয়, আপনি তার অংশ, তার আত্মা আপনার মধ্যে আছে, আর তিনি যেভাবে কাজ করেছিলেন আপনি সেভাবে কাজ করেন। এটা বুঝতে পেরেছেন? একটি পথ আছে যাহা মানুষের দৃষ্টিতে সরল, কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ। যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে মুক্তভাবে তাদের হৃদয় থেকে। এখন কালভেরিতে সেই দিন এর মূল্য পরিশোধ করা হয়েছে, যেন আমরা তার মতো হতে পারি। বলবেন না, আপনি জানেন বিধবা জোন্স এক সময় তার কয়লা শেষ হয়ে গিয়েছিল, আর আমি গিয়ে তাকে কিছু কয়লা কিনে দিয়েছিলাম। আমি আপনাকে বলছি, আমি একজন ভাইকে দেখলাম যার একটি শুটের দরকার ছিল, আর আমি গিয়ে তাকে একটি শুট কিনে দিলাম। ঈশ্বরের ধন্যবাদ করি আমি একজন খ্রিস্টান। ও আমার, আপনি একজন স্বার্থপর দরিদ্র হতভাগ্য মানুষ, আপনি একটা ভণ্ড। তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না, এবং তোমার বাম হস্ত কি করিতেছে তাহা তোমার দক্ষিণ হস্তকে জানিতে দিও না। ঠিক সেইভাবেই স্বতঃস্ফূর্তভাবে খ্রিস্ট মৃত। যতক্ষণ না আপনি এটি করেন, যেভাবেই হোক, এটা আপনার স্বভাব, এটা আপনার রং, যেভাবেই হোক আপনি এটা করেন। এটি সেই জীবন যা আপনার মধ্যে বাস করে, আপনি সম্পূর্ণরূপে সেই আত্মার কাছে সমর্পিত, আর এটি আপনার মধ্যেই বাস করে, ও আপনি সেই ধন্য আত্মা অনুভব করেন, সেই জীবন। আমি আর জীবিত নই, পল বলেছেন, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন স্বতঃস্ফূর্তভাবে। ঠিক আছে, আমি আপনাকে বলছি, ভাই ব্রানহাম, আমরা এখানে খ্রিস্টান, আমরা এই লোকদের সাহায্য করি, আমরা তাদের সাহায্য করি। ও আমার, আপনাকে লজ্জিত হওয়া উচিত, এটা খ্রিস্ট ধর্ম নয়। খ্রিস্ট ধর্ম স্বতঃস্ফূর্তভাবে হয়, এটা হতে হবে, আর আপনি সবকিছু ভুলে যান, আমি করব না, যান এটা করুন। খ্রিস্ট সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে তার জীবন সমর্পণ করেছিলেন, তিনি নিজেকে জনগণের কর্মচারী হিসেবে সমর্পণ করেছেন, তিনি বিনামূল্যে তার জীবন দিয়েছেন, তাকে এটা করতে হয়নি, তিনি অযৌক্তিকভাবে এটি করেননি। তিনি বলেননি, এখন ভাইরা তোমাদের সকলেরই আমার বিষয়ে অনেক কিছু ভাবা উচিত, কারণ আমি তোমাদের জন্য প্রাণ দিতে এসেছি। এ বিষয়ে তিনি কোনো কিছু বলেননি, যেভাবেই হোক তিনি প্রাণ দেন, কারণ তার মধ্যে ঈশ্বর ছিলেন। এটি আপনার মধ্যে ঈশ্বর, এটি আমার মধ্যে ঈশ্বর, যা আমাদের অন্যের দিকে তাকাতে বাধ্য করে। মেষ একপাশে, তাদের একজন বলবে, ঠিক আছে প্রভু আমি এটা করেছি, আর প্রভু আমি সেটা করেছি। তিনি বলবেন, হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও, আমি কখনো তোমাদিগকে জানি নাই। যদি মণ্ডলী কখনো সেই মৌলিক সত্যে আসতে পারে যে এটি এমন কিছু নয় যা আপনি করার চেষ্টা করেন, আপনি নিজে করেন না, এটি এমন কিছু যা আপনার মধ্যে জন্ম নিয়েছে। আমার প্যান্টিকোস্টাল বন্ধুরা আমাকে ক্ষমা করুন, আমি প্যান্টিকোস্টাল, কিন্তু আমার প্যান্টিকোস্টাল বন্ধুরা একটি স্থানে পৌঁছেছে যেখানে এটি অনেক দ্রুত সঙ্গীত হতে হবে, কিছু ব্যান্ডের প্রহার, হাততালি অথবা খঞ্জনি, একটি চিৎকার নিয়ে আসার জন্য, এটা শুধুই আবেগ। তারা যুদ্ধে যাওয়ার আগে ব্যান্ড বাজায়, তারা যুদ্ধের আবেগে মানুষকে নিয়ে আসে। আমি সঙ্গীতে বিশ্বাস করি, আমি হাততালিতে বিশ্বাসী, তবে আমি এই বিষয়গুলি বিশ্বাস করি, এটা সত্য, আমাদের সেটা থাকা উচিত। কিন্তু আপনি মহান বিষয়গুলি পূর্বাবস্থায় রেখে গেছেন, সেই আত্মত্যাগী জীবন যেখানে ঈশ্বর আপনার মধ্যে বাস করেন, স্বতঃস্ফূর্তভাবে যা সঠিক তা করছেন, কারণ এটি সঠিক। শুধু চলতে থাকুন, এই বিষয়ে কিছু ভাববেন না, শুধু এটা জীবনে পালন করতে থাকুন, তারপর দেখুন, আপনি দেখুন কি ঘটে। আপনি শুধু আপনি করবেন না, আপনি রাজপথে আছেন, আপনার কাছে এটাই কালভেরির অর্থ, রাজপথে। সেই দিনটি আপনার জন্য উন্মুক্ত হয়ে যায়। এখন মনে রাখবেন, আপনি অর্ধেক ছাগল এবং অর্ধেক মেষ হতে পারেন না, তারা মিশ্রিত হতে পারে না। এখন অনেক লোক বলেন, হ্যাঁ
আপনি কি জানেন আমাদের দলে একটি ধর্ম সম্প্রদায় আছে, আমরা গরিবদের সাহায্য করি, আমরা এটা করি, সেগুলো ঠিক আছে, কিন্তু আপনি এই বিষয়ে আপনার নিজের শিঙ্গা বাজাচ্ছেন। আপনাদের এটা করা ঠিক নয়। তোমার দান যেন গোপনে হয়, যিশু বলেছেন, স্বতঃস্ফূর্তভাবে আপনার নিকট কিছু চলে যাওয়ার থেকে বেশি নয়। জল পান করা, আপনি তৃষ্ণার্ত, যদি অপর মানুষটি তৃষ্ণার্ত হয় আপনি তার বিষয়েও ভাবুন। অপর মানুষটির প্রয়োজনের বিষয়ে আপনি তার বিষয়ে আপনার নিজের প্রয়োজনের মতো ভাবুন, আর এটিতে কোনো মনোযোগ দিবেন না, জীবনযাপন করতে থাকুন। এখন আপনি অর্ধেক মেষ এবং অর্ধেক ছাগল হতে পারেন না। তাই যদি আপনি বলেন, ঠিক আছে, আমাদের মণ্ডলের একটি ধর্ম সম্প্রদায় রয়েছে, আমরা দরিদ্রদের দান করি, আর আমরা এটা করি, সেটা করি, ইত্যাদি করি, যদি আপনাদের কাছে খ্রিস্টের জীবন ছাড়া এগুলো থাকে, আপনারা এটি বৃথাই করছেন। পৌল বলেছেন প্রথম করিন্থীয় ১৩, আর যথাসর্বস্ব যদি দরিদ্রদিগকে খাওয়াইয়া দিই এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, তবে আমার কিছুই লাভ নাই। এখন এটি কঠিন, তবে এটি সত্য। আপনাকে সেই সত্যে আসতে হবে। কালভেরি আপনার জন্য কি করেছে তা চিনতে হবে। আমরা এটা দেখি এবং বলি, ও হ্যাঁ, এটা ঠিক আছে, এটা তা নয়। যদি ঈশ্বরের সেই পুত্রকে ক্রুশবিদ্ধ হওয়ার জন্য কালভেরিতে যেতে হয়, তাহলে প্রত্যেক পুত্রকে অবশ্যই কালভেরিতে যেতে হবে। তারও একটা কালভেরি থাকতে হবে। আপনার অবশ্যই সেই কালভেরির দিন আছে। আমার সেই কালভেরির দিন থাকতে হবে। এটি পাপের প্রশ্ন নিষ্পত্তি করে। প্রচারকের সাথে করমর্দন করা নয়, মণ্ডলীতে কেঁপে ওঠা নয়, চিঠির দ্বারা আহত নয়, পেশাগত কাজের দ্বারা আহত নয়, কিন্তু জন্মের দ্বারা আহত। তিনি কোনো চিঠি দেননি, তিনি কোনো পেশা দেননি, তিনি একটি জন্ম দিয়েছেন। এইভাবেই আমরা ভিতরে প্রবেশ করি, তারপর সেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা খ্রিস্টান জীবনযাপন করি। এখন আরেকটি মন্তব্য, অর্ধেক ছাগল অর্ধেক মেষ এমন কিছু নেই। আপনি হয় ছাগল নয় মেষ, আপনি অর্ধেক ছাগল এবং অর্ধেক মেষ নন, আপনি হয় ছাগল নয় মেষ। এখন আপনি যদি শুধু ভালো কাজ করেন আর মনে করেন যে আপনি এতে প্রবেশ করতে পারবেন, তাহলে কালভেরির দিনটি থাকত না। নিয়মে তা দেওয়া হয়েছে, কিন্তু কালভেরি একটি দিন নেওয়া হচ্ছে এটি আনার জন্য, যাতে আমরা শুধু মণ্ডলীর সদস্য না হই, কিন্তু ঈশ্বরের পুত্র ও কন্যা হতে পারি। কালভেরির দিনটাও সেই জন্য ছিল। এটি আপনার কাছে যা বোঝায়, যাতে আপনি যিশুর মতো একটি করতে পারেন, তাকে অনুসরণ করতে পারেন এবং কাজ করতে পারেন। এখন নদী একই সাথে উপরে এবং নিচে বয়ে যায় না, নদী শুধু একদিকে বয়ে যায়, আর ঈশ্বরের আত্মা শুধু এক পথে সঞ্চালিত হয়। এটি অন্য বিষয়গুলি মিশ্রিত করে না, একইভাবে চলতে থাকে। যিশুর দিকে দেখুন। সমাপ্তিতে যিশু বলেছিলেন, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। আমি এখানে মণ্ডলীর কাছে এতটা বলছি না, আপনারা বুঝতে পারছেন, কিন্তু এই বার্তাগুলি টেপ করা হয়, বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ সেগুলো শুনেন। আমি এখনই সমালোচকদের জন্য সেই প্রশ্নের উত্তর দিতে চাই। আমাকে প্রায় বলা হয়, তারা বলে, কেন আপনি বাইবেল বিশ্বাস করেন? যিশু বলেছেন, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। আপনি কতটা খারাপ হতে পারেন মশাই, আপনার বুদ্ধিবৃত্তিক তত্ত্ব দিয়ে আপনি বিচক্ষণতা থেকে কত দূরে বিচারণ করতে পারেন? কোন বিষয়ের সম্পর্কে আপনার মানসিক ধারণা নিয়ে, আমার সদয় ও হারিয়ে যাওয়া বন্ধু, আপনি কি বুঝতে পারছেন না যে এই বাইবেলটি আধ্যাত্মিকভাবে ব্যাখ্যা করা হয়েছে? যিশু পিতাকে ধন্যবাদ দেন যে তিনি শিক্ষিত বুদ্ধিমান জ্ঞানী এবং বিচক্ষণদের কাছ থেকে এটি লুকিয়ে রেখেছিলেন, এবং কালভেরিতে আসা সন্তানদের নিকট এটি প্রকাশ করবেন। এখন দেখুন, যিশু বলেছেন, দেখুন কিভাবে তিনি এটা বলেছেন, আমি যে সকল কার্য করিতেছি, তিনি এখন সেই কাজ করছেন। আমি এখন যে কাজগুলি করছি, অসুস্থদের আরোগ্য প্রদান করা, মৃতদের জীবিত করা, অন্ধদের চোখ খুলে দেওয়া, এই কাজগুলি তোমরাও করবে। তোমরা যদি আমাতে বিশ্বাস করো, তোমরাও এই কাজ করবে, তোমরাও এই কাজ করবে, তোমরা এর থেকেও বড় কাজ করবে, কারণ আমি আমার পিতার নিকট যাচ্ছি। আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে, আমি তোমাদের সঙ্গে থাকিব, এমনকি তোমাদের মধ্যেও পৃথিবীর অন্ত পর্যন্ত আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না। আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যিনি হলেন পবিত্র আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কিন্তু তোমরা তাহাকে গ্রহণ করিতে পারিবে। এখন লক্ষ্য করুন, সেই বৃহত্তর কাজ হল মণ্ডলীর মধ্যে ক্ষমতা। শুধুমাত্র প্রার্থনার মাধ্যমে আরোগ্য প্রদান করা নয়, প্রার্থনার মাধ্যমে শয়তানকে তাড়ানো নয়, কিন্তু বিশ্বাসীদের অনন্ত জীবন প্রদান করা। পবিত্র আত্মা এসেছিল এবং মণ্ডলীর হাতে দেওয়া হয়েছিল জীবন দেওয়ার জন্য। ও কালভেরি মানে এটাই, এটি নত হয়ে গেছে, নারী ও পুরুষকে অধঃপতিত করেছে এবং তাদেরকে ঈশ্বরের পুত্র ও কন্যা হওয়ার জন্য একটি স্থানে নিয়ে এসেছে। অসুস্থদের আরোগ্য প্রদান করতে এবং অনন্ত জীবন প্রদান করতে বাধ্য বিশ্বাসীদের পবিত্র আত্মা প্রদান করার মাধ্যমে। যারা একসময় অবিশ্বাসী ছিলেন তাদের বিশ্বাসী করা হবে এবং আধ্যাত্মিক অনন্ত জীবন প্রদান করা হবে। এটা কত বড় এটা বলা এই অসুস্থ মহিলা যিনি এখানে শুয়ে আছেন, আমি বিশ্বাসের প্রার্থনা করতে পারি আর সে সুস্থ হয়ে উঠবে, এটি একটি মহান জিনিস। তখন তিনি এটাই করেছিলেন, কিন্তু বলেছেন এর থেকেও বড় বড় কাজ তোমরা করবে। আমি তোমাকে ক্ষমতা প্রদান করব, তাকে শুধু কিছু সময়ের জন্য তুলে আনার জন্য নয়, কিন্তু তাকে অনন্ত জীবন দেওয়ার জন্য, যা হবে অনন্ত চিরকালের জন্য। গরিব অন্ধ হতভাগা ব্যক্তিরা, কিভাবে আপনারা এটি হারিয়ে ফেলতে পারেন? আপনারা কি দেখতে পাচ্ছেন না বৃহত্তর মানে কি? এটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিষয়, মানুষকে অনন্ত জীবন প্রদান করা। অনন্ত জীবন কি? তিনি যে জীবন যাপন করেছিলেন, যে জীবন তার মধ্যে ছিল, অন্যদেরকে তা প্রদান করা। একজন মানুষ কি তা করতে পারেন? ঈশ্বরের পুত্র তা পারেন। যীশু বলেছেন, তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। এখন এখানেই যেখানে ক্যাথলিক চার্চ এবং আরো অনেকে তাদের বড় ভুল করে থাকেন, তারা বাইরে গিয়ে বলেন আমি তোমাদের পাপ ক্ষমা করি, এটা তা নয়। কিভাবে বাইবেলে তাদের পাপের ক্ষমা হয়েছিল? পিতর সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন পঞ্চাশতমীর দিনে। তারা বলেছিলেন, আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, আমরা কিভাবে সেটা পেতে পারি যা তোমরা সকলে পেয়েছো। তিনি তাদের সেই বিধান দিলেন, তিনি তাদের বললেন কি করতে হবে। তিনি বললেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্তে যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও। কিসের জন্য? তোমাদের পাপের ক্ষমার জন্য। সেখানে সেই বৃহত্তর কাজ রয়েছে। কতজন আপনারা প্রচারকেরা আজ সকালে, কতজন আপনারা টেপে আমার বার্তা শুনছেন, আজ সকালে কালভেরিতে যেতে ইচ্ছুক, সেখানে ঈশ্বর আপনার জন্য কি করেছেন তা দেখার জন্য। আপনার ধর্ম সম্প্রদায়ের ধর্মমত ত্যাগ করে সুসমাচার প্রচার করুন। হালেলুইয়া! এটা এখানে আপনার ক্রোড়ে। আপনি এর সঙ্গে কি করতে যাচ্ছেন? তাহার নামে পাপ মোচনার্থ মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে, জেরুসালেম হইতে আরম্ভ করা হইবে। হালেলুইয়া! মহিমা! সেখানে এটা আপনার কাছে কালভেরির অর্থ কি? সেই দিন আপনার জন্য কি করেছিল? এটা কি আপনাকে কোন ধর্মতত্ত্ব দিয়ে ভরে দিয়েছিল? এটা কি আপনাকে একটি ধর্মমতে ঠাসা ব্যক্তি তৈরি করেছে, নাকি এটা আপনাকে খ্রিস্টান বানিয়েছে? বিক্রি হয়ে গেছে। হালেলুইয়া! পাপ ক্ষমা করা হয়েছে, এ সকল হইতেও বড় বড় কার্য তোমরা করিবে। আপনারা কি দেখতে পাচ্ছেন কে সেই তোমরা? আপনারা কি পাচ্ছেন না? এ সকল হইতেও বড় বড় কার্য যীশু খ্রিস্টের নামে পাপ ক্ষমা করা। কিন্তু ধর্মমত এবং ধর্ম সম্প্রদায়ের মাধ্যমে ইত্যাদি, এটি আপনাকে একটি স্থানে আবদ্ধ করে রেখেছে। আপনি এখনো জগতের সেবা করছেন। আমাকে কোনো পুরুষ দেখান, আমাকে কোনো মহিলা দেখান, কেউ কিছু বলার ফলে যিনি কালভেরিতে এসে বড় কেউ হওয়ার চেষ্টা করতে পারেন। আমাকে বলুন, আপনি কালভেরি কোথায় দেখতে পারেন? এর সঠিক আলোতে সেই দিন কালভেরিতে আপনি কিভাবে কালভেরিতে আপনার দিন গ্রহণ করতে পারেন আর একটি ধর্মমতে ঠাসা ব্যক্তি হয়ে বেরিয়ে আসতে পারেন? আপনি কিভাবে কোন ধর্ম সম্প্রদায়ের একটি পুতুল হয়ে বেরিয়ে আসতে পারেন এবং কিছু মানব সৃষ্ট মতবাদ প্রচার করতে পারেন? কেন এটা আপনাকে ঈশ্বরের বাক্যে বিনীত করে না? আপনি যদি কখনো সেখানে যান, আপনি নম্র হয়ে বেরিয়ে আসবেন। কেমন করে আপনি আপনার প্রতিষ্ঠানের কোনো বড় কিছু হতে চান আপনার টুপিতে একটি পালক নিয়ে? যখন যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র নিজেকে একটি ছিন্ন ভিন্ন দেহের কাছে, থুতুযুক্ত মুখের কাছে নত করেছিলেন, যতক্ষণ না লজ্জিত এবং অসম্মানকৃত হন, আর তারা তার পোশাক খুলে ফেলে এবং জগতের সামনে তাকে ক্রুশবিদ্ধ করে, লজ্জাকে তুচ্ছ করে, কিভাবে আপনি কালভেরিতে গিয়ে তিনি যা ছিলেন তার থেকে আলাদা কিছু হয়ে আসতে পারেন? অপমান, লজ্জা। ও, আপনারা বলেন তারা আমাকে বের করে দিবে, তাদের বের করে দিতে দিন। কালভেরিতে আপনার দিন যাপন করুন, ঈশ্বর আপনার সাথে তার পথ নিবেন। আমাকে পুনরায় সেটা উদ্ধৃতি করতে দিন, কালভেরিতে আপনার দিন যাপন করুন, ঈশ্বর আপনার সাথে তার পথ নিবেন। আসুন প্রার্থনা করি।
লর্ড, ও গড, টেক আস অল অফ দ্য ক্যালভারি জাস্ট নাও।
প্রভু ঈশ্বর, এখনই আমাদের সবাইকে কালভেরিতে নিয়ে যান। আসুন আমরা স্বয়ং থেকে দূরে সরে যাই। প্রভু, লোকের ভয়, অন্য কেউ কি বলতে যাচ্ছেন সেই ভয়। কেন সারা বিশ্ব তাকে নিয়ে হেসেছিল, তাকে নিয়ে ঠাট্টা করেছিল? তিনি বাধ্য ছিলেন মৃত্যু পর্যন্ত, তিনি বাধ্য ছিলেন অসম্মানের প্রতি, তিনি বাধ্য ছিলেন এমনকি যুক্তরাষ্ট্রীয় সরকারের অধীনেও। আমরা বুঝতে পারি যে শয়তান যখন এই পৃথিবীতে আঘাত করেছিল, তখন সে এই পৃথিবীতে শাসকে পরিণত হয় ও কর্তৃত্ব করে। সে আমাদের পালনকর্তার সামনে একই সাক্ষ্য দিয়েছিল আর বলেছিল, এই রাজ্যগুলো আমার, যা ইচ্ছা আমি তাদের সাথে তাই করব। আর আমরা বুঝতে পারি যে সেই দিন থেকে আজ পর্যন্ত এই পৃথিবী অভিশাপের অধীনে। যে অভিশাপ দিয়েছিল তার দ্বারাই এটি শাসিত হয়েছে। কিন্তু ঈশ্বর, হে ঈশ্বর, আমরা এমন এক রাজ্যের সেবা করি যা অভিশপ্ত নয়। পিতা ঈশ্বর, এটা কতটা আশ্চর্যজনক যে আপনি কিছু মহান কাজ করেছেন আজকের ছবির জগতে। এই মহান ছবিগুলি যেমন দশ আজ্ঞা এবং আরো অনেক কিছু, যাতে পুরুষ ও মহিলারা দেখতে পান, এটি কোনো গির্জার দরজাকেও অন্ধকার করবে না। তবে তাদের দেখতে দিন এটি কি ঈশ্বরের পথ, একটি প্রত্যাখ্যাত পথ বিশ্বের দ্বারা। কারণ আমরা সাম্যবাদের অধীনে রাশিয়ায় চলে যাই। আমরা এই জগতে আছি, কিন্তু আমরা এই জগতের নই। আমরা কালভেরিতে গিয়েছি, আমরা নিজেদের ক্রুশবিদ্ধ করেছি ঈশ্বরের রাজ্যের জন্য, তার একজন হওয়ার জন্য। জগতের লোক যাই বলুক না কেন, আমরা প্রভুর তুচ্ছ লোকের সাথে পথ চলি। আমরা পুনরুত্থানের দিকে এগিয়ে যাই, আর আমরা বিশ্বাস করি যে এটি শীঘ্রই ঘটতে চলেছে। প্রভু, যতক্ষণ না আমরা একটি রাজ্যে পুনরুত্থিত হই যা এই বিশ্বকে তার অধীনে নেয়। দানিয়েল যেমন এটি আগেই দেখেছিলেন এবং এটি সমস্ত বিশ্বকে ভেঙে দিয়ে ছোট তুষে পরিণত করেছিল, এবং বাতাস গ্রীষ্মের ফসল ঝাড়াইয়ের মেজ থেকে এটি উড়িয়ে নিয়ে যায়, কিন্তু সে পর্বত, সেই পাথর একটি মহান পর্বতে পরিণত হয় যা পৃথিবী ঢেকে ফেলে। সেই পাথর আসবে। হে ঈশ্বর, আমরা এর অংশ হতে চাই। আসুন আমরা নিজেকে অস্বীকার করি, প্রতিদিন আমাদের ক্রুশ তুলে নিই, খ্রিস্টে জীবনযাপন করি, অন্যদের জন্য জীবনযাপন করি। এটি প্রদান করুন প্রভু। আজ সকালে এখানে কিছু লোক আছে যারা তাকে পরিত্রাতা হিসেবে জানে না, আর তারা চান যেন তাদের এই শেষ প্রার্থনায় স্মরণ করা হয়, আর চান যে এই দিনটি তাদের কালভেরিতে দিন হোক। আপনার কি হাত তুলে বলবেন, আমার জন্য প্রার্থনা করুন ভাই ব্রানহাম, আমি তাকে আমার ত্রাণকর্তা হিসেবে জানতে চাই। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন যুবক ভাই। অন্য কেউ? ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন সেখানে আমার ভাই। অন্য কেউ কি বলবেন, বলুন আমি তাকে জানতে চাই, আমি চাই এটি আমার জন্য কালভেরিতে একটি দিন হোক। আমি অসুস্থ ও ক্লান্ত, আমি যে জিনিসটি করতে জন্মগ্রহণ করেছি তা এখানে তুচ্ছ করে আমার কি লাভ? আমি জন্মেছি ঈশ্বরের পুত্র হওয়ার জন্য জন্মগ্রহণ করেছি, আর এখানে আমি জগতের বিষয়গুলিকে ধরে রেখেছি। ঈশ্বর, আজ আমাকে যেন ক্রুশবিদ্ধ করা হয়। আজ নিজেকে এবং আমার ধারণাকে ক্রুশবিদ্ধ করতে দিন, যেন আমি খ্রিস্টের সাথে বাঁচতে পারি এবং অন্যদের জন্য বাঁচতে পারি। তারা আমার সাথে যাই করুক না কেন, আমার উপহাস করার জন্য, আমাকে তাড়না করার জন্য এবং আমার বিরুদ্ধে সমস্ত খারাপ কথা বলার জন্য, আমাকে নম্রভাবে একাকী চলতে দিন, নম্রভাবে একটি মেষ শাবকের মতো, যেমন তিনি করেছিলেন। আর কোনো একদিন শেষ সময়ে তিনি আমাকে পুনরায় উত্থাপিত করার প্রতিশ্রুতি দিয়েছেন, আমি সেই দিনটি দেখছি। আরো কিছু হাত কি উপরে উঠবে? ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন সেখানে পিছনে, আর আপনাকেও। ঠিক আছে, আরো কেউ? ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, আরো কেউ? আমরা প্রার্থনা করার আগে, আমাদের স্বর্গীয় পিতা, এটি বলা হয়েছে, যখন পিতর পঞ্চাশতমীর দিন প্রচার করেছিলেন, যতজন বিশ্বাস করেছিলেন তারা মণ্ডলীভুক্ত হন। তারা সত্যই তাদের সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করেছিল। এই লোকগুলো যারা তাদের হাত উপরে তুলেছেন, আমি বিশ্বাস করি যে তারা তাদের সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করেছেন। আর যদি তারা করে থাকেন, তবে এখানে একটি ঝর্ণা রয়েছে, তারা চান সেই পাপ যাতে ক্ষমা হয়। এখানে কেউ আছেন যিনি তাদের সেই নামে বাপ্তিস্ম দিতে পারেন। আর একমাত্র নাম যা স্বর্গের নিচে মানুষের মধ্যে দেওয়া হয়েছে যেন আমরা পরিত্রাণ পাই। যেমন আমি কিছু মুহূর্ত আগে শাস্ত্রের উদ্ধৃতি দিয়েছিলাম যে তাহার নামে পাপমোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে, জেরুসালেম হইতে আরম্ভ করা হইবে। আর জেরুসালেমে যখন পাপমোচনার্থক মন পরিবর্তনের কথা প্রচার করা হয়েছিল, তখন প্রেরিত তাদের শাস্ত্রের কথা বলেছিলেন, আর বলেছিলেন তাদের অবশ্যই প্রথমে মন ফিরাতে হবে এবং তারপর যীশুখ্রিস্টের নামে বাপতিস্ম গ্রহণ করতে হবে। এটাই ছিল প্রচারকের কাজ, যাতে তারা মন ফিরায় এবং তিনি তাদের পাপের ক্ষমার জন্য তাদের বাপতিস্ম দেন। তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইবে, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইবে। পিতা, পৃথিবীটা এত ক্ষুদ্ধ হয়ে উঠল কেন? কেন সহজ সুসমাচার বিশ্বাস করে না? এবং তারা এমনকি এর জন্য প্রতিস্থাপন নিয়ে আসে, মিথ্যা নাম, মিথ্যা বাপতিস্ম, মিথ্যা পবিত্র আত্মার বাপতিস্ম। সেবকদের সাথে কর্মর্দন, পিতা পুত্র পবিত্র আত্মার উপাধি ব্যবহার করা, যা শাস্ত্রে কোথাও নেই। রোমান ব্যক্তিদের দ্বারা তৈরি একটি নথি বাইবেলের খ্রিস্টান শিক্ষা নয়। উপাধির মাধ্যমে পাপের ক্ষমা করা যায় না, কিন্তু যীশু খ্রিস্টের নামের মাধ্যমে। এখন পিতা, আমরা জানি এটি অজনপ্রিয়, আপনার পথ সবসময় সেরকম, কিন্তু পুরুষ এবং মহিলারা আজ সকালে সেই দিনটিতে কালভেরিতে আসুন, যেখানে যীশু সেই দিনকে, সেই লজ্জাকে তুচ্ছ করে, নগ্ন করার জন্য, টুকরো টুকরো করার জন্য, তার উপর থুতু দেওয়ার জন্য, তার উপহাস করার জন্য, সমগ্র বিশ্ব দ্বারা, মণ্ডলীর দ্বারা, সেই লোকদের দ্বারা যাদের তাকে ভালোবাসা উচিত ছিল। কিন্তু সে সবের মধ্যে তিনি তার মুখ খোলেননি, বরং তিনি গিয়ে সেই লোকদের জন্য তার প্রাণ দেন। ঈশ্বর আজ সকালে আমাদের কালভেরিতে নিয়ে যান। যদি তারা বলে আমরা পাগল, তারা বলে যে আমরা ভুল বাক্য পেয়েছি, তারা যা কিছু বলতে চায় ঈশ্বর, তারা ঈশ্বরের উপস্থিতিতে দাঁড়িয়ে বলতে পারে না যে এটি ভুল। তারা বাইবেল দ্বারা তাদের পাপ আবরণ করতে পারে না। বাইবেল তাদের পাপ উন্মোচন করে, তাদের অবিশ্বাস জনপ্রিয় হওয়ার জন্য বাকি লোকদের মতো। আজ সকালে তাদের কালভেরিতে আসতে দিন, জেরুসালেম হইতে আরম্ভ করিয়া তাহার নামে পাপমোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে, জেরুসালেম হইতে আরম্ভ করা হইবে। তাদের আঘাত করার জন্য একই ক্রুশবিদ্ধ পদক্ষেপ নিতে দিন, তাদের উপর থুতু ফেলার জন্য, তাদের নিয়ে উপহাস করার জন্য, তাদের ধর্মত্যাগী এমন সবকিছু, তাদের যা ইচ্ছা তা বলার জন্য, মণ্ডলী ভঙ্গকারী, তারা যা কিছু বলতে চায়। আমরা প্রভু আজ সকালে প্রভুর তুচ্ছ কয়েকজনের সাথে যেন আমাদের পথ নিতে পারি, আমরা যেন প্রেরিতদের মতো চলতে পারি, ডানে বামে না ফিরে আমরা যেন আমাদের হৃদয় থেকে ঈশ্বরের সেবা করতে পারি, এটা প্রদান করুন পিতা। এখন প্রার্থনার লাইনে আসা অসুস্থ এবং পীড়িতদের আরোগ্য প্রদান করুন। যারা হাত উপরে করেছেন তাদের হৃদয় থেকে মন পরিবর্তন করুন এখনই। যারা এতক্ষণ ধরে দূরে দাঁড়িয়ে আছে তারা দ্রুত জলে নেমে পড়ুন, আর তাদের পাপ ধুয়ে যাবে। বলিদানের নাম যীশু খ্রিস্ট, ঈশ্বরের পুত্র দ্বারা, আমেন।
Down there for cleansing from sin I cried. There to my heart was the blood applied. Glory to His name. Glory to His name. Oh, glory.
এটি কি আপনার জন্য কিছু করে না? আপনাকে বের করে দেয়, আপনার মধ্যে একটি আশা প্রদান করে, জীবন, অনন্ত জীবন। খ্রিস্টের সাথে ক্রুশবিদ্ধ হওয়া কি? অন্যের জন্য জীবনযাপন করা। এই অন্যেরা কারা? যারা আপনাকে ঘৃণা করে, যারা আপনাকে পছন্দ করে না, যারা আপনাকে নিয়ে উপহাস করে, তাদের জন্য জীবনযাপন করুন, তাদের সাথে থাকুন, তাদের ভালোবাসুন। যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও আমার নামের জন্য। পূর্বে যে ভাববাদীগণ ছিলেন তাহাদিগকে তাহারা তাড়না করিত। আমি ভেবেছিলাম এই বার্তাটি সম্ভবত আজ সকালে মণ্ডলীকে সাহায্য করবে। আপনারা দেখতে পাবেন যে আমাদের একটি কালভেরির প্রয়োজন আছে, আমাদের ক্রুশবিদ্ধ হওয়ার দরকার আছে। এখন এটা কি করেছে? এর মূল্য প্রদান করা হয়েছে। হুইলচেয়ারে থাকা বোন, এখানে যারা অসুস্থ এবং পীড়িত তাদের কাছে এর মূল্য প্রদান করা হয়েছে। আপনাকে যা করতে হবে তা হল বিশ্বাস করুন যে এটি আপনার। একইভাবে এটি গ্রহণ করুন আর আপনি সুস্থ হয়ে যাবেন। মনে রাখবেন, এখন এটা কি? আপনি পৃথিবীতে যেতে পারেন, সুসমাচার প্রচার করতে পারেন, অসুস্থদের সুস্থ করতে পারেন এবং অনন্ত জীবন প্রদান করতে পারেন। এটি আর কত বড় হতে পারে? এখানে একজন লোক এখানে শুয়ে আছে টিউমার নিয়ে, ক্যান্সার, এটি যাই হোক না কেন, আমরা তাকে অনেকবার তার আশীর্বাদ দিতে দেখেছি এবং পুরুষদের সুস্থ করতে, মহিলাদের সুস্থ করতে দেখেছি। বিশ্বজুড়ে হাজার হাজার অব্যর্থ ঘটনা দেখুন, তাদের খাট স্ট্রেচার থেকে বের করা হয়েছে। ক্যান্সারগ্রস্ত মানুষেরা আজ ভালো সুস্থ মানুষ। আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতে বড় বড় কার্য করিবে, এর থেকেও অধিক। সঠিক কি? আমি যিশুর নামের মাধ্যমে আমাদের আয়ু বাড়িয়ে দিয়েছি যাতে তারা কয়েকদিনের জন্য আয়ু বেড়ে যায়। কিন্তু তোমরা এর থেকেও বেশি কিছু করবে, তোমরা আমার নামের দ্বারা তাদের অনন্ত জীবন দিবে। বাহ, সেই মহামূল্যবান নামের জন্য আপনারা কেন লজ্জিত হবেন? কেন মানুষ এটা থেকে দূরে সরে যাবে? এটা শয়তান, অবশ্যই। তাহার নামে পাপমোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে, জেরুসালেম হইতে আরম্ভ করা হইবে, যেখানে বার্তাটি প্রথমে বেরিয়েছিল সেখানেই। এটা কি ঠিক? তাহার নামে পাপমোচনার্থক মন পরিবর্তনের কথা প্রচারিত হইবে, জেরুসালেম হইতে আরম্ভ করা হইবে। এখন প্রথমে তিনি যেমনটি করেছিলেন আমরা তেমনই করব, অসুস্থদের সুস্থ করার জন্য প্রার্থনা করব। তারপরে আমরা সে দান পাব, জল প্রস্তুত আছে এখানে, যারা বাপ্তিস্ম নিতে চায় তাদের জন্য। এখানে মহিলাদের জন্য পোশাক রয়েছে, এখানে পুরুষদের জন্য পোশাক রয়েছে, আপনাদের পাপ ধুয়ে ফেলার জন্য প্রস্তুত। কারণ মনে রাখবেন, শুধুমাত্র বাইবেলের শিক্ষা অনুযায়ী আপনি আপনার পাপের ক্ষমা পেতে পারেন। কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই যে নামে আপনাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। পল ইতিমধ্যেই বাপ্তিস্ম নিয়েছিলেন, এমন কয়েকজনের সাথে দেখা করেন, আর তারা চিৎকার করছিল, বিজয় লাভ করেছিল। তিনি বললেন, কিসে বাপ্তাইজিত হইয়াছিলে? তাহারা বলিল, যোহনের বাপ্তিস্মে। তিনি বললেন, যোহন মন পরিবর্তনের বাপ্তিস্মে বাপ্তাইজিত করিতেন। এখন এটি বুঝে নিন, মন পরিবর্তনের জন্য, পাপের ক্ষমার জন্য নয়। কতজন সেটা বুঝতে পেরেছেন? পাপ মোচনের জন্য নয়, তারা মন পরিবর্তনের জন্য ঠিকই বাপ্তিস্ম নিয়েছিল। তারা মন পরিবর্তন করেছিল, হ্যাঁ মশায় আমি মন পরিবর্তন করেছি, আমি বিশ্বাস করি তিনি আসছেন। তারা মন পরিবর্তনের জন্য বাপ্তিস্ম নিয়েছিল, বলতে হবে, প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে। অতঃপর যখন তারা এই কথা শুনল যে বলিদান চলে এসেছেন, তারা যীশু খ্রিস্টের নামে পুনরায় বাপ্তিস্ম নেন। তারপরে তাদের উপর পবিত্র আত্মা অর্পণ করা হয়েছিল। যখন তিনি তাদের উপর তার হাত রাখেন আর তারা ভিন্ন ভাষায় কথা বলে এবং ভবিষ্যৎবাণী করে, এখন আপনি কিভাবে সে বাক্য পরিবর্তন করবেন? আপনি বাইবেলের এমন একটি স্থানে আপনার আঙুল রাখুন যেখানে কেউ তাদের পাপের ক্ষমা পেয়েছে নতুন নিয়মে, আর কখনো যীশু খ্রিস্টের নামে ছাড়া অন্য কোন উপায়ে বাপ্তিস্ম নেওয়া হয়েছিল। আমাকে বাইবেলের এমন একটি স্থান দেখান যেখানে কোনো ব্যক্তি পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নিয়েছে। অথবা আমার টেবিলে একটি ইতিহাস নিয়ে আসুন, একটি মণ্ডলের ইতিহাস যেখানে কেউ বাপ্তিস্ম নিয়েছে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে, শেষ প্রেরিতের মৃত্যুর 300 বছর পর পর্যন্ত, যখন ক্যাথলিক গির্জা সংগঠিত হয়। এখন আমি প্রাক নাইসিয়ান ফাদারদের পেয়েছি, সকল ইতিহাসবিদ, সবকিছু আমার পাঠে। বিশ্বের সবচেয়ে প্রাচীন পবিত্র ইতিহাস আমাদের কাছে একমাত্র অকট্ট প্রমাণ। আওয়ার সানডে ভিজিটর পাঠ করুন, অথবা ক্যাথলিক গির্জার প্রশ্ন উত্তর মালা পড়ুন, আর তাদের দেখুন তারা কি বলে। কিছু প্রোটেস্টান্টরা সম্ভবত রক্ষা পাবেন, কারণ তারা ক্যাথলিক মতবাদের কাছে মাথা নত করে, কারণ তাদের বাইবেল বলে যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নিন। কিন্তু আমরা যীশুর নাম এর গুরুত্ব দূর করে দিয়ে এটি পিতা, পুত্র, পবিত্র আত্মা সঙ্গে লাগিয়েছি, আর তারা এটি স্বীকার করে। এখন আমাকে এর বিপরীতে একটি বাক্য দেখান। সেখানে এটি তবুও বিশ্ব এর কাছে মাথা নত করে। কেন? তারা কখনোই কালভেরিতে যায়নি, এটাই তারা কখনো দেখেনি। তারা আপনাকে নিয়ে উপহাস করবে এবং আপনাকে বলবে পবিত্র গড়ানোর দল, জিজাস অনলি, আর তারা সকল ধর্মান্ধ নাম যা তারা দিতে পারে। তারা আপনাকে কি বলে ডাকে তাতে কি যায় আসে? তারা কি করেছে? তিনি কি ভেবেছিলেন তারা তাকে কি বলে? তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তিনি ঈশ্বরের জন্য জীবিত ছিলেন, একমাত্র ঈশ্বরের জন্য। আর যদি সে একই আত্মা যা তার মধ্যে ছিল আপনার মধ্যে থাকে, তাহলে আপনাকে একই কাজ করতে বাধ্য করবে, তার নাম বহন করতে। তোমরা যা কিছু করো, বাইবেল বলে বাক্যে কি কার্যে, সকলে প্রভু যীশু নামে করো, তাহার দ্বারা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। আপনারা সেই ত্রিমূর্তি পৌত্তলিক মতবাদ কোথায় পেয়েছেন? একটি প্রশ্নোত্তর মালা থেকে, বাইবেল থেকে নয়। ট্রিনিটি এমনকি আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত শাস্ত্রে কোথাও উল্লেখ করা হয়নি, এমন কিছুই নেই। ত্রিত্ববাদী ঈশ্বর বলে কিছু নেই। তিনি ঈশ্বর, একমাত্র ঈশ্বর, এক ঈশ্বর, সর্বদা তিনি এক ঈশ্বর ছিলেন। তিনি তিনটি কার্যক্ষেত্রে কাজ করেছিলেন। তিনি একবার মসীহর অধীনে পিতা হিসেবে কাজ করেছিলেন, তিনি একবার সেবা কার্য করেছিলেন পুত্র হিসেবে যিশু, তিনি এখন পবিত্র আত্মা হিসেবে কাজ করছেন, কিন্তু তিনি এক ঈশ্বর। এক ঈশ্বর তিনটি নাম নিয়ে নয়, তিনটি কার্যক্ষেত্রে একটি নামে তিনটি উপাধি, যিশু খ্রিস্ট। কোনো কিছু ভিন্ন হলো পৌত্তলিক, যদি তা না হয় আমি কাউকে এটি দেখানোর জন্য জিজ্ঞাসা করি, সেটা ঠিক। আমি বছরের পর বছর, বছরের পর বছর ধরে বলছি, কিন্তু কেউ এটি গ্রহণ করেনি এখনো, দেখুন, কারণ এটি হতে পারে না। এখানে বাইবেল রয়েছে প্রথমে, আর এটি সঠিক প্রমাণ করার জন্য সেখানে প্রাচীন ইতিহাস রয়েছে। আর শয়তান কেন? ঠিক আছে, বাইবেল বলেছে যে তারা এরকম করবে। তারা কিভাবে আসতে পারে যতক্ষণ না আমি তাদের নিকটে আনি? এই বিষয়ে আমি শুধু এতটাই জানি, এটাই যিশু বলেছেন। তাই আমি সেটা বলছি না, আমি যদি এমন বলি আর এইভাবে একটি বার্তা প্রচার করি, তাহলে আমি আপনাদের মধ্যে সর্বনিম্ন কপটাচারী হতাম। সেটা ঠিক, আমি এটা বলছি কারণ এটি সত্য এবং এটি জীবন। যতজন খ্রিস্টে বাপ্তাইজিত হয়েছেন, খ্রিস্টকে পরিধান করেছেন, তার নামে তাদের কাছে জীবন আছে। আমরা তার নামে প্রার্থনা করি, তার নামে অনুসন্ধান করি, তার নামে প্রচার করি, তার নামে বাপ্তিস্ম প্রদান করি, তার নামে জীবনযাপন করি, তার নামে মারা যাই, তার নামে স্বর্গে প্রবেশ করি, তার নামে পুনরুত্থিত হই। স্বর্গের সকল পরিবারের নাম যিশু, বাইবেল তাই বলে। পৃথিবীর সকল পরিবারের নাম যিশু, তিনি বলেছেন আমি আমার। আপনারা বলেন ঠিক আছে, এটা পিতার নামে। পিতা কোনো নাম নয়, এটি হলো একটি উপাধি। তিনি বলেছিলেন আমি আমার পিতার নামে আসিয়াছি আর তোমরা আমাকে গ্রহণ করো না। এখন তিনি কোন নামে এসেছিলেন? আহা, অবশ্যই, আর তোমরা আমাকে গ্রহণ করো না। সেখানে এটি ঠিক, হ্যাঁ, এটি জ্ঞানী ও বিচক্ষণদের চোখ থেকে লুকিয়ে আছে, অবশ্যই, এটি নিশ্চিত। আর প্রকাশিত বাক্যে, যেমন আমরা অন্যদিন শিখিয়েছিলাম, সেখানে পুরনো বেশ্যা গির্জা রয়েছে, যেটি হলো প্রথম ধর্ম সম্প্রদায়। তার একগুচ্ছ কন্যা ছিল যা তার থেকে জন্মগ্রহণ করেছিল। তারা একই কাজ করে, একই অভ্যাস রয়েছে। তারা সকলে বাবিলে একত্রিত হয় একইভাবে রোমের গির্জার সাথে ধর্ম সম্প্রদায়ের বিশ্ব পরিষদে। সেখানে সে সকলে একত্রিত হচ্ছে একই বিষয়ে, একই নৌকায়। কিন্তু ঈশ্বরের মণ্ডলী, হালেলুইয়া, এটি একটি বাইরে নিয়ে আসা মণ্ডলী, আলাদা করা। কিভাবে মণ্ডলী নির্মিত হয়, আপনি এটা কিভাবে জানবেন? আপনি কিভাবে এটি সত্য বলে জানতে পারেন যখন ঈশ্বর আপনার কাছে এটি প্রকাশ করেন? কিভাবে হেবেল জানলো যে এটি ছিল আপেলের পরিবর্তে একটি মেষ শাবক? এটি তার কাছে প্রকাশ করা হয়েছিল। বিশ্বাসের দ্বারা হেবল ঈশ্বর কাছে উৎকৃষ্ট বলি উৎসর্গ করেছিলেন। রূপান্তর পর্বত থেকে নেমে এসে যিশু বলেছেন, লোকেরা আমার বিষয়ে কি বলে? কেউ বলেন এলিয় মসি ইত্যাদি। তিনি বললেন, কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তোমরা কি বলো আমি কে? পিতর বললেন, আপনি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। তিনি বললেন, তুমি কখনো এটা শিখনি, অন্যথায় আমি এটি বলি বড় হওয়ার জন্য নয়, তবে একটি বিষয় নিয়ে আসার জন্য। আপনি কোনো সেমিনারিতে এটি শিখেননি, কোন মানুষ আপনাকে এটি শেখায়নি, কিন্তু আমার পিতা যিনি স্বর্গে আছেন, তিনি তোমার কাছে এটি প্রকাশ করেছেন। সেই আমি পিতা, পুত্র এবং পবিত্র আত্মা নই, কিন্তু আমি যিশু খ্রিস্ট। আর এই পাথরের উপর, কোন পাথর? সে একই যেখানে হেবল গিয়েছিল, সে একই পাথরের উপর। এই পাথরের উপর ঈশ্বরের আধ্যাত্মিক প্রকাশিত সত্য, আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। সেটা ঠিক, তারা এটি চেষ্টা করে, কিন্তু তারা কখনোই বিজয়ী হবে না। দেখুন, তাই কালভেরিতে যান, ক্রুশবিদ্ধ হন, ফিরে আসুন এবং প্রভুর জন্য তুচ্ছকৃত কয়েকজনের সাথে আপনার পথ নিন, এগিয়ে যান। এখন প্রভু, আমরা আপনার কাছে সকল কিছু সমর্পণ করছি। আমি জানি না এই মণ্ডলীর বাইরে এখানে কি আছে, আমরা জানতে পারার কোনো ধারণা নেই প্রভু, যদি আপনি এটি প্রকাশ না করেন। আর এখন পিতা ঈশ্বর, আমি আপনাকে এটি করতে বলছি না, আমি তা জনগণের কোলে তুলে দিয়েছি। সেখানে তারা আজ সকাল যেন এক বাস্তব কালভেরি হয়, এটি স্ব ইচ্ছা এবং স্ব আকাঙ্ক্ষা এবং জীবনের বড় বিষয়গুলির জন্য
একটি সত্যিকারের ক্রুশারোহণ হতে পারে। পুরুষরা যেন নম্র হয় এবং প্রভুর জন্য তুচ্ছকৃত কয়েকজনের সাথে পথ নেয়। তারা যেন নম্রভাবে চলাফেরা করে। তারা এই রাজ্যেও ঈশ্বরের এই মহান রাজ্যে যেন জন্মগ্রহণ করে, যা হলো একটি আধ্যাত্মিক দেহ। পৃথিবীতে খ্রিস্টের স্বর্গীয় দেহ সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাজিত হইয়াছি। এটি প্রদান করুন প্রভু। তারা কালো, সাদা, হলুদ, বাদামি যাই হোক না কেন, তার পুরুষ বা মহিলা, আবদ্ধ বা মুক্ত, আমাদের সকলকে একই আত্মা পান করানো হয়েছে। এটা প্রদান করুন পিতা। আর এটি অনেকের মধ্যে আজ সকালে যেন তারা বুঝতে পারে, আপনি তাদের বোধশক্তি খুলে দিন, তারপর এটি তাদের কাছে একটি নতুন দিনের মতো মনে হবে। সূর্য আলোকিত করবে এবং মনুষ্য সৃষ্ট ধর্মতত্ত্বের বিচ্ছিন্ন আলো দূরে সরে যাবে, আর ঈশ্বরের আলো তাদের পথ আলোকিত করবে। এই সুন্দর আলো যে পর্দা করে, সে পর্দা ভেদ করে, আর তারা পবিত্রতা রাজপথে হাঁটতে পারে, তারপর অন্যদের জন্য জীবনযাপন করে যেমন খ্রিস্ট করেছিলেন। এখন আমরা যখন প্রার্থনার লাইন নিয়ে আসি, আমি প্রার্থনা করি আপনি আজ সকালে আপনার দাসদের অভিষেক করবেন, আমাদের সকলকেই, যেমন আমরা একে অপরের জন্য প্রার্থনা করি। আর আজ এই প্রার্থনা লাইনের মাধ্যমে আসা প্রতিটি অসুস্থ ব্যক্তিকে সুস্থতা প্রদান করুন। তারা যেন ফিরে আসতে পারে সেই ছোট্ট আড়াআড়ি চোখযুক্ত মেয়েটির মতো, আর সেই ছোট্ট ছেলেটি, আর সেই বৃদ্ধা, আর ভাই রাইট, আর বাকিদের মতো যারা এর মধ্য দিয়ে এসেছেন প্রভু, রোগ পীড়া অথবা এমন কিছু যা ডাক্তাররা নিরাময় করতে পারেননি, আর আজ তারা এখানে এক সপ্তাহ আগে, আর তারা আজ এখানে সুস্থ। ঈশ্বর, পুরুষ ও নারীরা যেন একই বিশ্বাস নিয়ে এখান থেকে যেতে পারেন, এই জেনে যে তারা তাদের চিন্তাধারা এবং তাদের ধারণা অতীত আরোগ্য লাভ থেকে ক্রুশবিদ্ধ হতে কালভেরিতে যাচ্ছে। যে শক্তি যিশুকে কবর থেকে পুনরুত্থিত করেছিল তা তাদের জীবন, বিশ্বাসের মহান জীবন দান করুক। আর তারপর অবিলম্বে এর পরে অনেকে যেন বাপ্তিস্মের জন্য জলের কাছে আসতে পারেন। আমরা প্রার্থনা করি যিশুর নামে, আমেন। এখন প্রার্থনা লাইন এবং বাপ্তিস্ম সবার জন্য আমাদের কাছে মাত্র 20 মিনিট আছে। এখন আমাদের কাছে প্রার্থনা কার্ড নেই, আমরা সেখান থেকে চলে এসেছি, আর আমরা বড় সভাগুলিতে এটি করব। আমি আপনাদের সকলকে বলেছি, আমরা এটি স্থাপন করেছি, আমরা এটি টেপ রেকর্ড করে নিয়েছি, আর আমি যেখানেই যাই না কেন এই টেপগুলি আগে পাঠানো হবে। চিহ্ন শুধুমাত্র আশীর্বাদ নির্দেশ করছে। উদ্দেশ্য ছিল আপনি যদি অসুস্থদের জন্য প্রার্থনা করেন তবে লোকদের আপনাকে বিশ্বাস করতে দিন। আমি বলেছিলাম তারা আমাকে বিশ্বাস করবে না। তিনি বলেছিলেন তোমাকে এই চিহ্নগুলি দেওয়া হবে আর এর দ্বারা তারা বিশ্বাস করবে। চিহ্নগুলির একবারও ব্যর্থ না হয়ে 10 বছর ধরে সারা বিশ্বে পুনরাবৃত্ত হয়েছে, এতে মোটেই ব্যর্থ হয়নি। কতজন জানেন যে এটি সত্য? ঠিক আছে, আপনি যদি চিহ্নটি বিশ্বাস করতে পারেন তাহলে বার্তাটি বিশ্বাস করুন, সেটা ঠিক। এটা এটি দেখায় ঈশ্বর কি আমার মধ্যে একটি বার্তা রাখবেন আর এটি এমন নিখুঁত হতে দিবেন, কিন্তু কি? আর আমি আপনাকে যদি কিছু মিথ্যা বলি, ঈশ্বর আমাকে তা করতে দিবেন না। না 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 মহাশয়, আমি আপনাকে সত্যটাই বলছি। এখন এখানে এই সারিতে আপনারা যারা নিজেদের জন্য প্রার্থনা করতে চান এদিকে আসুন, যদি আপনারা চান সেখানে ডান দিকে লাইন করুন, আর আমরা প্রার্থনা করার সাথে সাথে লোকেরা আসতে পারবে। আমাদের ছেলেরা আছে, সহকারীরা লক্ষ্য রাখবে, আর যখন তারা এখান দিয়ে আসেন তারপর এদিকে আমরা তাদের পিছনের দিকে নিয়ে আসব, আর তাদের এখান দিয়ে নিয়ে যাব, সকলের জন্য প্রার্থনা করা হবে। ও না না, আমি করিনি। ঠিক আছে, আপনি যখন মনে করেন, কোনো ব্যাপার না, আপনি তাকে নিয়ে আসতে পারেন, অথবা আপনি, আমি পারি তাকে এখনই নিয়ে আসুন, অথবা একটু পরে যখন তিনি মনস্থ করেন, কোনো ব্যাপার না। এখন এই পরবর্তী কয়েকটি মিনিটের জন্য আমরা যতটা পারি শান্ত হব। আমি চাই আপনারা সবাই এখন ভাবুন, এখন বাইবেল কি বলেছে, বিশ্বাসের প্রার্থনা অসুস্থদের সুস্থ করবে। কতজন জানেন এটা ঠিক? কতজন জানেন বাইবেল বলেছে আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের অনুবর্তী হইবে? আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে। আর এই কার্যগুলি কি? তিনি বলেছেন আমি পারব যদি আপনারা বিশ্বাস করেন যে আমি এটা করতে সক্ষম। এটা কি ঠিক? আমার প্রশ্ন কি ছিল? তারা আমাকে বিশ্বাস করবে না, তিনি বলেছিলেন এই চিহ্নগুলি তাদের বিশ্বাস করাবে। এখন যদি আপনারা বিশ্বাস করেন, প্রস্তুত হন, এটি আপনাদের পরিত্রাণের সময়। ঠিক একই রকম যেমন পাপ থেকে হয়ে থাকে, তেমনি এটি একই ঈশ্বরের একই প্রতিশ্রুতি। এখন এখানে একজন অসুস্থ মহিলা আছেন যার পেটের সমস্যা রয়েছে, নিউ আলবেনিতে। আমরা প্রথমে তার জন্য প্রার্থনা করতে যাচ্ছি যাতে তিনি তার একটি আসন পান। এখন শান্তভাবে সকলে মিলে, এখন আমি চাই ভাইরা আমাকে এখানে সাহায্য করুন। আসুন এখন প্রার্থনার জন্য আমাদের মাথা নত করি। এখন স্বর্গীয় পিতা, এটি আপনার বাক্য, এর উপর যে পদক্ষেপ নেওয়া হবে তার জন্য আমি দায়ী নই, তবে এটি প্রচার করার জন্য আমি দায়ী। আর এটি জেনে, আর এই জেনে যে আমি এখন একজন মধ্যবয়সী মানুষ এবং কোন একদিন আপনার মুখোমুখি হতে হবে, আমি অন্তর থেকে সত্য প্রচার করেছি, আপনারা এটা জানেন, কুসংস্কার নয়। যদি তাই হয় প্রভু, তাহলে আমার অনুতাপ করা দরকার। আর পিতা, আমি প্রার্থনা করি যেন আপনি সাহায্য করেন,
এখন যখন আমরা অসুস্থদের জন্য প্রার্থনা করতে যাই, আমার প্রার্থনার উত্তর যেন দেওয়া হয়। শুধু আমরা প্রার্থনা নয় প্রভু, কিন্তু এই মণ্ডলীর প্রার্থনা এই লোকদের। যদি আমার স্ত্রী এখানে দাঁড়িয়ে থাকতো, যদি এটি সে হতো হুইল চেয়ারে বসে, অথবা আমার বোন, আমার মা, হে ঈশ্বর এই লোকদের সুস্থ করুন, আপনি কি করবেন প্রভু? দেখুন, প্রার্থনা লাইনে দাঁড়ানো, হার্টের সমস্যা, ক্যান্সার, টিউমার, সকল ধরনের রোগ পীড়া, তাদের মধ্যে অনেকে আসছেন, শত শত লোক আরোগ্য লাভ করেছেন ঠিক এখান থেকে প্রভু। আর তারা এটি দেখে, তারা এটি বিশ্বাস করে, আর তারা এটিকে গ্রহণ করতে প্রার্থনা লাইনে আসছেন। তারা এখন একটি জীবন্ত পাথরের কাছে আসছে, আপনার সেবকের কাছে নয়, কিন্তু আপনার পুত্র যিশুর কাছে, যিনি মণ্ডলীর অগ্রণী, আমাদের মধ্যে আধ্যাত্মিক রহস্যময় ব্যক্তি। আর আমরা যখন যাই তার নাম নিয়ে, আপনি বলেছেন তাহারা আমার নামে ভূত ছাড়াইবে। আমি প্রার্থনা করি আপনি আমাদের প্রার্থনার উত্তর দিবেন, যিশুর নামে, আমেন। এখন সকলে প্রার্থনায় থাকুন। এখন এটি আপনার অংশ, এটি আপনার প্রার্থনা। এখন এই মহিলাকে অবশ্যই মরতে হবে যদি কিছু তাকে সাহায্য না করে। ভাই স্ক্যাটক্লেপকে কতজন চেনেন? ভাই ও বোন স্ক্যাটক্লেপ, অন্য রাতে আমাকে জার্মানি থেকে তিনবার ফোন করা হয়েছিল, তাদের বাচ্চা মারা গেছে। তারা জিজ্ঞাসা করেছিল, ভাই ব্র্যানাম, আমরা আপনাকে দেখেছি ঈশ্বরের আত্মার দ্বারা মৃতদের পুনর্থিত করতে। তারা উপস্থিত দাঁড়িয়ে এটি দেখেছিল, দেখুন। আর আমরা জানি যে আপনি প্রভুর একজন ভবিষ্যৎ বক্তা, শুধু বাক্য বলুন। আমি বললাম, আমি এটা বলতে পারি না যতক্ষণ না এটি আমার মুখে দেওয়া হয়। জার্মানিতে আসুন। আমি তাড়াতাড়ি উঠলাম। তারা ফোন করেছিল, একটা জেট প্লেন আছে যেটা আপনাকে 6 ঘন্টার মধ্যে জার্মানিতে নিয়ে যেতে পারে, একটি আর্মি জেট যা আমাকে একটি মৃত শিশুকে জীবিত করার জন্য জার্মানিতে নিয়ে যাবে। একটি আর্মি জেট আমাকে 6 ঘন্টার মধ্যে লুইসভিল থেকে জার্মানির মুনচেনে নিয়ে যাবে। আমি সেখানে যাই আর নত যেন হই। আমি বললাম, পিতা আমি কি বলবো, আমার মুখে বলুন। তিনি আমাকে উত্তর দিলেন না। আমি জঙ্গলে গিয়ে বললাম, পিতা আমি কি বলবো, বাক্য আমার মুখে রাখুন, না হলে আমি বৃথায় যাব। আমি ফিরে গেলাম, তিনি আমাকে উত্তর দিলেন না। ভিতরে আসলাম, সারা রাত আমি প্রার্থনা করলাম, প্রভু আমার মুখে বাক্য রাখুন, কিছুই উত্তর দিল না। পরের দিন সকালে আমার স্ত্রী উঠলেন, সে চলে যাওয়ার সাথে সাথে বাক্য, আমি উঠে দাঁড়ালাম। তিনি বললেন, এটিকে তিরস্কার করবে না, এটি প্রভুর হাত, আহা। তারপর দ্রুত ফোনে, আমি আসতে পারবো না, না এটা প্রভুর হাত, আমাকে নিষিদ্ধ করা হয়েছে। সেই তিরস্কারে কি শক্তি আছে দেখুন, যখন ঈশ্বর বললেন তুমি সেটা করো না, কারণ এটা প্রভুর হাত। এখন মসি এক সময় তাকে কিছু না করতে বলা হয়েছিল, তিনি গিয়ে যেভাবে হোক তা করেন, আপনাদের মনে আছে? তাই আমি যাইনি। আর আমি আপনাদের দেখানোর জন্য 4টি ভিন্ন লোকের ঘোষণাপত্র আনতে পারি, যাদেরকে ডাক্তাররা মৃত ঘোষণা করেছেন। মৃত্যুকে তিরস্কার ও প্রার্থনা করার পরে দেখুন, আমরা সেই জিনিসকে ধমক দিতে সেখানে দাঁড়াই। আর ঈশ্বর যদি আপনাকে কিছু করার ক্ষমতা দিয়ে থাকেন, তবে আপনি যা করছেন তাতে সতর্ক হওয়া ভালো। দেখুন, আপনাকে সতর্ক, তিনি বললেন না। এখন মনে রাখবেন, এটি আপনার সাথে এত নিবিড়ভাবে নিবন্ধিত নাও হতে পারে, কিন্তু আমার কাছে এর কিছু মানে আছে। দেখুন, একে তিরস্কার করবে না, সত্যিকারের মিষ্টি সদয় কণ্ঠ। প্রায় 6:30 আমি বিশ্বাস করি সকাল 6:30 বললেন, একে তিরস্কার করবেন না, এটি প্রভুর হাত। আমি বললাম, পিতা আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, আমি এটা করব না। যদি তিনি বলতেন একে তিরস্কার করো, এতে শত্রু ঢুকে পড়েছে, আমি বলতাম আসুন যাওয়া যাক, আর এটি করা হতো। ফিনল্যান্ডের সেই ছোট্ট ছেলেটি যখন সেখানে শুয়েছিল মৃত অবস্থায়, দলা পাকিয়ে, এমনকি তার শরীরে একটি হাড়ও অক্ষত ছিল না, প্রভু বললেন এটা শয়তানের হাত, বললেন এটিকে তিরস্কার করো। আর আমি বললাম, মৃত্যু তুই তাকে ধরে রাখতে পারবি না, তাকে ফিরিয়ে আন, তাকে ছেড়ে দে। সেখানে সে তার পায়ে উঠে দাঁড়ালো, সুস্থ হয়ে, তার শরীরে একটি হাড়ও ভাঙা ছিল না। এটা প্রভুর বাণী, প্রভুর বাক্য আমার কাছে না আসা পর্যন্ত আমি প্রভুর বাক্য ব্যবহার করতে পারি না। কিন্তু শাস্ত্রে প্রভুর বাক্য আমাকে এই অসুস্থ লোকদের জন্য প্রার্থনা করার কর্মভার দিয়েছে, তাদের জন্য প্রার্থনা করার জন্য আমাকে কর্মভার দিয়েছে। এখন বিশ্বাসের প্রার্থনা পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে। আসুন প্রার্থনা করি। আপনি আপনার মাথা নত করুন, আমরা দেখতে পাবো তিনি কি বলেন যখন আপনি এর মধ্যে দিয়ে যান। আপনি একজন খ্রিস্টান, আপনি কি আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করেন যে যিশু আপনাকে ভালো করতে যাচ্ছেন? বোন, আপনার পেটের সমস্যা রয়েছে, বছরের পর বছর ধরে এটা সহ্য করছেন, এখন আপনি ভালো হতে যাচ্ছেন যদি আপনি বিশ্বাস করেন। এখন হে প্রভু ঈশ্বর, আপনি তাকে সাহায্য না করলে এই যুবতীকে অবশ্যই মরতে হবে। এখন আমি প্রার্থনা করি, আমি যখন তার দিকে তাকাই আমি তার মৃত্যুর কোনো কারণ দেখতে পাচ্ছি না, আর আমি আমার আত্মায় অনুভব করছি প্রভু এটি আপনার অনুমোদিত ইচ্ছা। এখন আমি এটিকে তিরস্কার করি, শয়তান তাকে ছেড়ে দে, যিশু খ্রিস্টের নামে তিনি সুস্থ হন, এই মণ্ডলীতে এসে ঈশ্বরের মহিমার সাক্ষ্য দেন, আমেন। এখন এটি যতটা সরল ছিল ভদ্রমহিলা, আপনি সুস্থ হয়ে উঠবেন। আপনি কি বিশ্বাস করেন ভাই? আপনি কি এখানে বিশ্বাস করেন যে আপনি সুস্থ হতে যাচ্ছেন? এখন যান, আপনি খেতে পারেন, তারপর সব ঠিক হয়ে যাবে। এখন আপনি বিশ্বকে একটি স্ট্রোক দিতে চান, তাকে পঙ্গু করার জন্য। এটি আপনাকে একটি স্ট্রোক দিয়েছে এবং আপনাকে পক্ষাঘাতগ্রস্ত করেছে। এখন স্বর্গের ঈশ্বর, যিনি পাপ ক্ষমা করার জন্য তাকে স্ট্রোককে পৃথিবী থেকে সরিয়ে নেন, সে একই নাম আপনাকে পাপের ক্ষমা দিতে পারে, আপনাকে স্ট্রোক থেকে মুক্তি দিতে পারে এবং আপনাকে সুস্থ করতে পারে। আপনি কি বিশ্বাস করেন তিনি সেই হৃদস্পন্দন ভালো করতে পারেন? আপনি কি বিশ্বাস করেন আপনি সুস্থ হয়ে যাবেন? প্রভু যীশু এই দরিদ্র মহিলা তার বাকি জীবন এই চেয়ারে শুয়ে থাকবে আর তারপর তাকে দূরে নিয়ে যাওয়া হবে, কিন্তু আমরা প্রার্থনা করছি যেন তার কাছ থেকে শয়তানের এই শক্তি সরিয়ে ফেলা হয়, তিনি যেন জীবিত থাকতে পারেন এবং আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন। আমরা যিশুর নামে এটি প্রার্থনা করি, আমেন। আপনি কি বিশ্বাস করেন এটি একটি সমাপ্ত কাজ, এটি সম্পন্ন হয়েছে? কি ব্যাপার, কোনো ভয় নিয়ে নয়। আপনি একবার ক্যান্সার থেকে আরোগ্য লাভ করেছিলেন, নম্র হন, যিশুকে সবকিছু দিয়ে দিন। প্রভু যিশু, আমি এই মহিলার উপর আমরা হাত রাখি এবং তার অসুস্থতাকে তিরস্কার করি। আমি জানি তিনি একজন খ্রিস্টান, আত্মাতে জন্ম নিয়েছেন। আমি যিশু খ্রিস্টের নামে তার কাছ থেকে এটি সরিয়ে নিয়েছি, আমেন। প্রভু ঈশ্বর, তার মূল্যবান ভাইয়ের জন্য আমি যিশুর নামে তার পরিত্রাণ প্রার্থনা করি, তার উপর অবস্থান করুন, আমেন, এটি করা হবে। বালক, তুমি কি তোমার আরোগ্য গ্রহণ করতে প্রস্তুত? ঠিক আছে, এটা তার হাতে চলে গেছে। প্রভু যিশু, এই যুবকের উপর যিনি বলেছেন আপনার কাছ থেকে সে তার আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছে, আপনার দাস হিসাবে আমি যিশু খ্রিস্টের নামে তার উপর আমরা হাত রাখি, আমেন। এখন শুধু কোনো, এখন আপনারা তার নামে ডাকুন, আমার কাছে নয়। পিতা ঈশ্বর, একমাত্র পুত্র যে মায়ের বুকে সবসময় ছিল, তার মা তাকে আদর করত আর তার সাথে প্রার্থনা করত, আর সে তার ছোট্ট হাতটি ধরেছিল যখন সে একটি ছোট শিশু ছিল। এখন শয়তান তাকে একটি মানসিক অবস্থায় রেখেছে। ঈশ্বর, সে জীবিত ঈশ্বরের পবিত্র মণ্ডলীতে এসেছে, একটি মণ্ডলী যা ঈশ্বরের আত্মা দ্বারা জন্মগ্রহণ করেছে, একটি মণ্ডলী যেখানে ঈশ্বরের আত্মা বাস করেন এবং নিজেকে প্রকাশ করে তোলেন। আর আজ প্রার্থনার মাধ্যমে সে অবস্থা থেকে আমরা এই নারীকে উদ্ধার প্রদান করি, যিশু খ্রিস্টের নামে আমরা প্রার্থনা করি, আমেন। ঘরে ফিরে যান, আপনি ঠিক হয়ে গেছেন। আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মায়ের প্রার্থনা নিবেদনের জন্য, তিনি প্রকৃত সন্তান। এটি আপনার পরিত্রাণের দিন, প্রভু যিশু এই যুবতী মহিলার জন্য তার স্বামীর পরিত্রাণের ও তার গলা আরোগ্যের জন্য। তিনি যেন যিশু খ্রিস্টের নামে এটি গ্রহণ করতে পারেন, যিনি বলেছেন আসো এখন বিশ্বাস করো, আর এটি একটি সমাপ্ত ক্রিয়া। প্রভু, ডাক্তাররা বলেছেন প্রভু এটি তার শরীরে, তার চোখে আসছে। এই পবিত্র মণ্ডলী প্রার্থনা করার সাথে সাথে তিনি এই বেদীর উপর পরিত্রাণ লাভ করতে এসেছেন। আমি যিশু খ্রিস্টের নামে তার পরিত্রাণের জন্য প্রার্থনা করি, এই আঘাত তার শরীর ছেড়ে চলে যাবে, এটি একটি সমাপ্ত কাজ। তার পুত্রের জন্য আমি এই রুমালটি আশীর্বাদযুক্ত করি, তার কানে শ্রবণ শক্তি ফিরে আসুক। এখন মণ্ডলী কথা বলছে, এখন মণ্ডলী হল খ্রিস্টের রহস্যময় দেহ। আমরা সকলে আপনার জন্য প্রার্থনা করছি। দেখুন, আমরা আর পৃথিবীর বলে দাবি করি না, আমরা কোথায় যাচ্ছি সেই ভাবনার বিষয়ে কথা বলছি না, আমরা সেই পথ খুঁজে পেয়েছি, আমাদের সেই পথেই জন্ম হয়েছে, আমরা জীবিত ঈশ্বরের মণ্ডলী, এর অংশ অবশ্যই, এটি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু এটা তাদের মণ্ডলী। আজ আমরা একসাথে তার নামে এসেছি, তিনি যা বলেছেন আমরা তাই করতে এসেছি। আমরা যখন একসাথে আসি তখন তিনি যা প্রকাশ করতে পারেন না, অসুস্থদের জন্য প্রার্থনা করুন, তাদের উপর হাত রাখুন, বিশ্বাসের প্রার্থনা অসুস্থদের রক্ষা করবে। আপনার হৃদকষ্ট যেন আপনাকে ছেড়ে যায়, যিশু খ্রিস্টের নামে। ঈশ্বর আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি পালন করছি।